exclusively on FusionBD.com.
Royal Tiger Twig presents Jaha Bolibo Shukta Bolibo. Recharge yourself. আপনাদেরকে আজকে শুরুতেই একটা কথা বলে নিতে চাই যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে অনেক 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 রকম অপরাধীর আগমন ঘটে। তারা এখানে তাদের অপরাধগুলো স্বীকার করে, যাতে আপনি যদি ওই অপরাধীদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনি যাতে সেই পথ থেকে ফিরে আসেন। এবং আরেকটা উদ্দেশ্য থাকে এই যে আপনি যদি এই ধরনের অপরাধের শিকার হয়ে থাকেন তাহলেও আপনি যাতে সাবধান হয়ে যান, আপনি যাতে বুঝতে পারেন যে আপনার অবস্থানটা কোথায়, আপনাকে কোন জায়গাটায় কতটুকু সতর্ক থাকতে হবে, কতটুকু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এটাই থাকে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল অবস্থান, আপনাকে একটু সতর্ক করে দেওয়া এবং আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে একজন অপরাধীর চেয়েও ভালোভাবে আপনি অপরাধ নিয়ে চিন্তা করতে পারেন এবং সেটাকে রোধ করতে পারেন। তো আজকে আমাদের যে অতিথি আছে সেই অতিথি সম্বন্ধে আমরা প্রথমে জেনে আসবো মঞ্জুরের কাছে, তারপরে বাকি কথা হচ্ছে। রয়্যাল টাইগার টুইগ প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রেহান। সত্য বলার আলোকিত মঞ্চে আমাদের আজকের অতিথি ফেরদৌস। মানুষের সাহায্যে এগিয়ে যেতে কখনোই পিছু হটেন না ফেরদৌস, খেলাধুলায় খুব পারদর্শী, তবে ক্রিকেটটা আলাদাভাবে পছন্দের। ফেরদৌসের প্রিয় খাবার খিচুড়ি আর গরুর মাংস। যে মানুষটি গান গেয়ে সবাইকে মুগ্ধ করে তিনি তার কোন অন্ধকার জগতের কথা আমাদের জানাতে এসেছেন তা শুনতে চলুন রেহানের কাছে।
Royal Tiger Twig presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. থ্যাংক ইউ মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমরা ফেরদৌসের সাথে কথা বলবো, আর ফেরদৌসের অপরাধের সীমা যদি বলি তাহলে সেটা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। আমরা যদি অপরাধটাকে শুধু না দেখে অপরাধের কারণে হয়ে যাওয়া পরবর্তী ঘটনাগুলো দেখি বা অপরাধ করার আগের ঘটনাগুলো দেখি, তখন বোঝা যায় যে একটা অপরাধের জীবন কিভাবে শুরু হয় অপরাধের মধ্যে দিয়ে, চলে অপরাধের মধ্যে দিয়ে এবং শেষ পর্যন্ত শেষও হয় অপরাধের মধ্যে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত সে স্বীকার করতে রাজি হচ্ছে নিজের কাছে যে সে একজন অপরাধী। একজন অপরাধী যখন বুঝতে পারে যে সেই অপরাধী, তারপরে বোধহয় তার অপরাধ করার চিন্তা ভাবনাটা একটু হলেও কমে যায় বা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং সবশেষে নেই হয়ে যায়। শুরু হয়ে যাচ্ছে এখনই এই মুহূর্তে রয়্যাল টাইগার টুইগ প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। তো ফেরদৌস, আজকে আপনার সাথে আমরা কথা শুরু করব। প্রথমেই শুরু করি, আপনি কোথায় থাকতেন, আপনার ছোটবেলা কোথায় কেটেছে আর আপনি এখন কোথায় আছেন?
আমি আছি নারায়ণগঞ্জ থেকে, আমার দেশের বাড়ি জামালপুর শেরপুর। তো ছোট থেকে বড় হওয়া আমার নারায়ণগঞ্জ সাইনবোর্ড।
নারায়ণগঞ্জ সাইনবোর্ডই আপনি
বড় হয়েছে ওখান থেকেই। তো 2006 সালে আমি ছোটবেলা থেকে বলতে চাই, 2006 সালে তখন আমার মা মারা যায়। তো মা মারা যাওয়ার আগে কিছু ছিল এরকম ছোটখাটো একটা ঘটনা, যে মারাচুল থেকে 200 টাকা 100 টাকা বা 500 টাকা।
কত বছর বয়সে মা মারা যায় আপনার?
6 বছর বয়সে। তখন
বাবা কি করতেন?
তখন আমার বাবা সেটাই ব্যবসা করতেন, ঠিক বলে এখনো তো এটাই করে।
আচ্ছা।
তো আমার মা ছিলেন আরবি টিচার, আমার মা কিন্তু মৃত একবার বলতেছি।
আচ্ছা।
তো উনি যেহেতু টিচারগিরি করতো উনি বেশ টাকা পয়সা থাকতো উনার সবসময়। তো আমি কি করতাম, আমাকে বলতাম আম্মু তোমার আমি উকুন দেখে দিতাম আমার মাথা এরকম বলে। তো তার আসল থেকে টাকা পয়সা যা পাইতাম খুলে নিয়ে চলে যেতাম, নিয়ে যে হয়তো গেমসের দোকানে ভাঙতাম বা ফ্রেন্ড সার্কেল যারা আছে স্কুলের তাদেরকে খাওয়াতাম, আমি নিজে খরচ করতাম।
তো 6 বছর বয়সে
5-6 বছর বয়সে হয়তো বাড়ি আসতাম, বাবা বলতো যে টাকা কেন নিস, বাবা মারতে যেত ভাই, বড় ভাই আসলে মারতে যেত কিন্তু আম্মু মারতে দিত। তো এরকম
করছ বেশি আদর করতো। আপনি ছোট ছিলেন?
সবার ছোট, আমি চারজন, আমার 4 ভাই বোন সবার ছোট, আমি 2 ভাই 2 বোন। তো ব্যাপারটা ছিল এরকম যে আমি শুধু এরকম ছোটখাটো দু একটা চুরি না, কি ঘর থেকে এরকম না, এমনও ছিল যে সময় ঘর থেকে ফ্যান, তারপরে লোহার মালামাল যেগুলো ছিল এগুলো নিয়ে বাঙালির দোকানে বিক্রি করি।
কত বছর বয়সে?
৬ বছর বয়সে। কেন এগুলো করার পিছনে যে কারণটা ছিল যে আমার পাশের বাসায় একটা লোক থেকে, তার নাম বাবু।
আচ্ছা।
সে কি এরকম চোরটা, সে আমাকে প্ল্যান করিত যে ওইটা নিয়ে আয়, ওইটা নিলে হয়তো ২০ টাকা বেঁচা যাবে, তো আমরা দুটা সিগারেট খাবো। ও সিগারেট খেতাম, কিন্তু সিগারেট খেতাম না, তুই অন্য কিছু খাবি, ঠিক আছে, তো ওইটা আমি বিক্রি করে দিবো তোকে, তো এরকম হবো। তো দুজনে এরকম ঘুরতাম, কিন্তু বয়স আমার সিনিয়র ছিল ৫ বছরের।
আপনি জিনিসপত্র পাস করে ওনার কাছে নিয়ে যেতেন, আপনাকে কিছু একটা খাওয়াইতো,
কিছু একটা হয়তো ৫-১০ টাকা দিত, কিন্তু বেশিরভাগই ও রেখে দিত। ব্যাপারটা ছিল,
আপনি তো ছোট ছিলেন, ওই সব হিসাব বুঝতেন না।
জি, বুঝতাম না। তো এরকম করতে করতে প্রায় ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে আমার আম্মু হঠাৎ করে আর কি মারা যাবে, তো ওদিনকে রাত্রে। তো এর আগে আমাকে বলা হলো যে শাক তুলে নিয়ে আসবে, দোস্ত আমি শাক খাবো, তুমি শাক তুলে নিয়ে আসো।
আচ্ছা।
তো বিকালে গেলাম আমি শাক টাক তুললাম, তুলে নিয়ে আসলাম ৭টা হবে তখন। তো ভাইয়া আসতো, শুধু শুধু কি যেন ভাইয়া টাকা চাইতো। তো ভাইয়া যদি মার কাছে টাকা চাইতো, যদি মা টাকা না দিত, ভাইয়া কিন্তু আমাকে মারধর করতো।
কেন?
এই জন্য মারধর করতো যে আমাকে যদি মারে আমি অবশ্যই টাকা দিয়ে দেবে ভাইয়াকে। এই জন্য
আপনাকে আপনার মা যে ভালোবাসতো সেটাকে উনি বাজিতে ধরতেন।
হ্যাঁ হ্যাঁ, এটা এটাকে উনি রেখে।
আবার আপনাকে আপনার মা যে ভালোবাসতো সেটা বাজি ধরে আপনি আবার চুরি করতেন বাসা থেকে।
হ্যাঁ,
মানে আপনার মাকে কিন্তু আপনার দুই ভাই কষ্ট দিচ্ছিলেন।
কষ্ট দিচ্ছিলাম, খুব বেশি মাত্রায় কষ্ট দিচ্ছিলাম। তো ৭টা কানা হইলো, তো ওদিনকার রাতে প্রায় ১১টা ৩১টা বাজে। তো আম্মুর হঠাৎ করে প্রেশার ছিল, হাই প্রেশার যেহেতু ছিল, হঠাৎ করে প্রেশারটা বেড়ে যায়, খুব বেশি মাত্রায় প্রেশার আসে। তো যেহেতু বাড়ির সবাই ছিল, আমার ছোট আপু ছিল তখন বাড়িতে, তার দুইটা, একটা বেবি, তখন নতুন বেবি হবে।
আচ্ছা।
তো আমি শুয়েছিলাম, ছোট মানুষ যেহেতু শুয়েছিলাম, তো প্রেশার খুব পরিমাণ বাড়ার কারণে, তো আম্মু কি করতেছে একবার উল্টে পাল্টে আর কি করতেছে বোঝা যাচ্ছে না, এরকম কিছু খুব কষ্ট হইতেছে, উনি বুঝতে পারতেছি, মাথায় পানি ঢালতেছি আমরা সবাই, উনি একবার সেজা দিতেছে, একবার পানি খাইতেছে, মানে খুব পাগলামি করতেছে, অস্থির একটা অবস্থায় আছেন তখন উনি। তো প্রায় এইভাবে প্রায় যেতে যেতে প্রায় ২ ঘন্টা পার হয়ে গেছে এই অস্থির অবস্থাটা।
আচ্ছা।
তো তখন আমার আম্মু হঠাৎ করে বললো কি, ফেরদোস তুমি এক গ্লাস পানি দাও আমাকে।
আচ্ছা।
তো আমি এক গ্লাস পানি ছিল কাছেই, তো এক গ্লাস পানি ঝক থেকে ঢেলে তাকে দিলাম, সে খেলো। তার প্রায় ৫ থেকে ৭ মিনিট পরে হঠাৎ করে দেখলাম যে উনি মাটিতে শুয়ে একটা টানা দিলেন, মানে কি শরীর হাত পা সব এক করে সোজা করে ফেললেন, এরকম একটা অবস্থা। তো সেই সময় উনি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো খালি এরকম টানাটানি করলো। তো করার পর হঠাৎ করে আমার আপু কাটা থেকে লাভ দিয়ে নিচে নামলো, আর আমার আপুর বেবিটা আমার হাতে ছিল, মানে আমার ভাগ্নে যে, তো সে ওইটা আমাকে কি বলবো, আমার কোলের টয়লেট করে দিছে বেবিটা, যেজন্য আমি নামতে পারতেছি না। তো তখন আমার আপু আগে কান্নাকাটি করা শুরু করলো যে আম্মুর কি হয়েছে, আম্মুর কি হয়েছে, আম্মুকে তো হাসপাতালে নেওয়ার প্রয়োজন। তো আমার ভাইয়া সাথে সাথে বাইরে গেল, দেখলো কোথাও গাড়ি ঘোড়া পায় কিনা, ওখান থেকে যাওয়া হয় আপনার ঢাকা মেডিকেল কলেজ আসা হয়। তো আসা হয় ওখান থেকে প্রায় যেতে যেতে উনি ডেথ হয়ে যায়, যেহেতু ডাক্তাররা বলে পথে উনার মৃত্যু হয়। তো ফিরে নিয়ে আসে, আসার সময় আমার আপু হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায়। তো বের হয়ে যায় দেখে কি যে আমার আম্মু চলে আসছে, তো উনি কান্নাকানি করতেছে, উনার বেবিটা আমার কোলে, আমি নামতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না, ছোট মানুষ, সবাই কান্নাকানি করতেছে বাসার ভিতরে, লোকজন গেছে, অনেক লোকজন গেছে সেখানে, আমিও কান্নাকাটি করতেছি, আমার আপু আমাকে জোরে জোরে কান্নাকাটি করতেছে, আমার ভাইয়া, আমার আব্বু, সবাই কান্নাকাটি করতেছে আশেপাশে যারা ছিল। তো লোকেরা সবাই সিদ্ধান্ত নিল যে গ্রামের বাড়িতে নিয়ে যেয়ে মাটি দিবে। তো যেতে যেতে ৫:৩০ বেজে যায়, সবাই থেকে বেশ ভালোই আমাকে আদর টাদর করতেছে, খুব আদর করতেছে, আমি এতদূর কারোর কাছে পাইনি, আগে যেহেতু দেশে গেছে। তো জানাজা টানাজা হলো, তো জানাজা হওয়ার সময় মাটি দিলাম, আমি নিজে মাটি দিয়ে দিলাম। তো দিয়ে আমার আমার মধ্যে এরকম কোন ফিলিংস ছিল না যে আমি আমার আম্মু মারা গেছে, হয়তো আমার খারাপ লাগতেছে, এরকম কোন ফিলিংস ছিল না।
তখন তো আপনি আসলে দুঃখ জিনিসটাকে ঠিক অনুভব করার মতন বয়সই আসেন
নাই। জি, তখন আমার বয়স ছিল ৬। তো আমার ভাই যারা ছিল, মামাতো ভাই, ফুফাতো ভাই, তারা আমাকে নিয়ে নিয়ে দূরে দূরে চলে যেত, যে এটা কিনে দিত, ওটা কিনে দিত, এরকম করে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করতো। তো এইভাবে গেল প্রায় ১৫-২০ দিন পরে আবার চলে আসলাম ওখান থেকে। তো কথা হলো কি যে আমার খালা বললো, আমার খালা আছে একটা ঢাকা ডেমরা, খালা আর মামা তো পাশাপাশি একই বাসায় থাকে, নিজেদের বাড়ি ওনাদের, ওখানে আমাকে রাখা হবে, আমি ওখানে খালাদের বাড়িতে থেকে পড়াশোনা করবো। তো এরকম করতে করতে প্রায় মাসখানেক কি ভালোই চলতেছিল, এই লেখাপড়া সব দিক দিয়ে আমি ভালোই পারতাম, কোনো দিক দিয়ে আমার কমতি ছিল না, কিন্তু আমার মনের মধ্যে এরকম কিছু ডাউট হতো যে আমি পারবো না, কি আমার ওই ২-৪ টাকা খরচ দিতে হয় না, আমার খালি খাওয়ার ইচ্ছাগুলো থাকতো বেশি, যে আমি ওটা খাবো, ওই জুসটা খাবো, ওই আরতিটা খাবো, এরকম খাওয়ার খুব আশা থাকতো মনে। তো ওনাদেরকে বললেও হয়তো ওনারা আনতো, অনেক দেরি হতো, কিন্তু অবশ্যই দেরি হতো, ২০ দিন ২২ দিন পরে হয়তো টাকা থাকতো, তখন আনতো।
আপনি যে বাসায় থাকতেন, আপনার খালার বাসা না?
হ্যাঁ, খালার বাসা।
খালার আর্থিক অবস্থা এমনিতে কেমন ছিল?
খুব ভালোই ছিল, কেন ওনাদের নিজেদের বাড়ি যেহেতু ঢাকা আছে।
আচ্ছা।
তো আমার বড় ভাইয়া আছে, উনি শাসন অধিকার ছিল ওখানে, খালাতো ভাই, আমার একটাই ছিল, আমার ৩টা মেয়ে। তো তিনটা মেয়ে দুজন কলা পড়তো, একজন হলো হাই স্কুলে পড়তো আর দুজন কলেজে পড়তো, একজন পড়ালেখা করতো না বাসায় থাকতো। তো যে আপু বাসায় থাকতো ওই আপু করতো দর্জি কাজ টাজ করতো, দর্জি কাজ টাজ। তো আম্মাকে মাঝে মাঝে বলা হতো যে ওইখান থেকে দুটা তিনটা তুমি জামা নিয়ে আসবা, বা একটা বস্তাতে চল্লিশটা জামা থাকবে, তুমি চল্লিশটা জামা গুই নাও ওখান থেকে নিয়ে আসবা, নিয়ে এসে বাড়িতে রাখবা। তো উনি এগুলো হাতে সেলাই টেলাই করতো, পার পিস দুই টাকা তিন টাকা করে আমাকে দেওয়া হতো। তো এরকম যে দেওয়া হতো, আমাকে বলে রাখছি যে কিছু খাওয়ার ইচ্ছা থাকতো, ওনার ওই টাকাটা কোথায় রাখতো আমি দেখতাম, ফলো করতাম টাকা কোথায় রাখছে। তো দেখা গেছে স্কুলে যাওয়ার আগে টাকাটা নিয়ে স্কুলে যায় ভেঙে আসছে, হয়তো দু একদিন তিন দিন কেউ টের পায়নি কেউ দেখেনি, এরকম নেওয়া হয়েছে অনেকবারই। তো যেখানে এরকম টাকা পাইতাম আমি নিতাম, লোকটা সামলাতে পারতাম না। তো ইভেন এরকম হয়েছে আমাকে দেওয়া হয়তো, আমার খালুর সাথে ঘুমাইতে, আমি খালুর পকেটে হাত দিয়ে রাত্রেবেলা টাকা নিতাম, রাত্রে আমি ঘুমাইতাম না, টাকা নেবো আমার টাকা লাগবে। তো টাকার পয়সা নিতাম। তো ভাইয়া একদিন খবর পাইছে, ভাইয়া কেন গেছে খবরটা বলে যে এরকম এরকম ফেলতো টাকা পয়সা নিয়ে যায়। তো
ভাইয়া
না না সাত সাড়ে সাত হবে।
আচ্ছা
তো ভাইয়া ফার্স্ট টাইম কি করলো, সকালবেলা উঠে বললো ফেরদৌস আমার জুতাটা হাতে নাও, চলো আমরা বাসের পুল যাবো, মানে কোনাপাড়া বাসের পুল। তো বাসের পুল গেলে জুতাটা সেই করলো, আমাকে রাস্তা দিয়ে অনেক বুঝাইলো যে ফেরদৌস তুমি কিছু নিবা না, এরকম তোমার যা লাগে তুমি ভাইয়াকে বলবা, আমি কিন্তু তোমাকে দেবো, অবশ্যই দেবো,
অসাধারণ একজন অভিভাবক।
হ্যাঁ তুমি আমাকে বলবা। তো বলে খুব সুন্দর করে আমাকে বুঝাইলো, আমি এমনিও বলবো আমার ভাইয়া খুব ভালো মানুষ, এখনো বলি উনি খুব ভালো মানুষ। তো উনি বুঝাইলো খুব ভালোভাবে বুঝাইলো যে আমাকে আবার দশ টাকা দিল, দিনকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল যে তুমি এখান থেকে দশ টাকা কিছু খেতে খেতে বাড়ি চলে যাবা।
অসাধারণ। আপনারা যারা আপনাদের যাদের সন্তান আছে, যাদের সন্তানদের মধ্যে হয়তো এরকম একটা মানে মানসিকতা হয়েছে যে তারা হয়তো আপনার কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা, এখনকার যুগে পাঁচশো ছয়শো এক হাজার টাকা হয়তো নিয়ে যেতে পারে ভিডিও গেম খেলার জন্য, বাচ্চারা এটা বোঝে না যে তারা এটা চুরি করছে, তারা ভাবে এটা আমাদের অধিকার, আমাদেরকে এতটুকু এমনি দেওয়া উচিত। তো আপনারা যারা শুনছেন এরকম যদি কেউ থেকে থাকেন, প্লিজ আপনাদের বাচ্চাদেরকে এই ট্রিটমেন্টটা দেবেন যে তারা যেন এই ব্যাপারটা বোঝে যে কাজটা তারা খারাপ করছে, তাদেরকে বকা ঝকা শাস্তি দিয়ে লাভ নাই, তাতে কোনো কিছু বদলায় না। যাই হোক বলুন,
কিন্তু ওখানে একটা ব্যাপার ছিল কি যে বললো তো আমি তো ছোট মানুষ, আমি ওগুলো ক্যাচ করতে পারতাম না, খেলাধুলা করতাম, এসে আমার লাগছে, খালি খাওয়ার ইচ্ছাটা খুব বেশি ছিল যে আমি ওটা খাবো ওটা খাবো, এরকম ইচ্ছা খুব বেশি ছিল। যেহেতু আমার আম্মু মারা যাওয়ার পরে সেরকম টাকা পয়সা একটা চাহিদা কিন্তু ছিল, দুশো চারশো পাঁচশো টাকা আমি আমার আসল থেকে খুলে নিয়ে গেছি, তো ওই চাহিদা কিন্তু পূরণ হতো না খাবার পাশে। হ্যাঁ ওটা কিন্তু বেশি পূরণ হতে গেছে, তো ওই চাহিদা পূরণ হওয়ার না কারণে তো ওই যে টাকা গুলো পাইতাম আশেপাশে রাখছে, আমি দেখতাম যে এটা কে কোথায় কত টাকা রাখে, তো দেখতে দেখে যে হয়তো টাকাটা নিয়ে ভেঙে ফেলতাম। তো আস্তে করে ভাইয়ার কানে বলে দিচ্ছে আমার মাকসুদ আপু, তো উনি টিচারই করে আর কি, বাসায় দুই চারজন লোক করে আসে পড়ে যায় ওনার কাছে, আমি ওনার কাছে পড়তাম, একসাথে সবাই মিলে পড়াশোনা করতাম। তো একদিন আমি কি করলাম, দশ টাকা ওনার ডয়ার থেকে, আমার সাদাপুর ডয়ার থেকে দশ টাকা নিয়ে,
ওই যে আপনার ভাই আপনাকে বোঝানোর পরে,
বোঝানোর পরে তো দশ টাকা নিয়ে একটা চিপস কিনে এনে সবাই মিলে খাচ্ছি। তো হঠাৎ করে আপু জিজ্ঞেস করে তুমি টাকা পেলা কি, পাইছে আগে ছিল আমার এসে করছে এরকম বলি। তো তো বললো ঠিক আছে, তো ভাইয়া আসুক, ভাইয়া রাত্রে আসলাম, এসে ভাইয়ের কাছে বিচারটা দিল। প্রায় এর আগেও দু একটা চুরি করছিলাম, যেমন দুই টাকা পাঁচ টাকা নিয়েছিলাম ভাইয়া নিয়ে গেছে, কিন্তু ভাইয়া কিছু বলেনি, ভাইয়া কিন্তু খালি চোখরা নাই তোমাকে, কখনো বলতো না। তো ওই দশ টাকা নেওয়ার পরে তো ভাইয়াকে বলা হলো, ভাইয়া আসলো তিন দিন পর বাড়িতে আসছে, ওনার ফ্রেন্ডের সাথে কোথাও গেছিল। তো ভাইয়া কি করলো রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বললো যে আজকে তোমার ঘুমাতে হবে না, তুমি এই জায়গায় থাকবা বারোটা একটা পর্যন্ত। তো খাওয়া দাওয়া করে হলো, খাওয়া দাওয়া করে বসে সবাই টিভি দেখে, সবাই যখন বেড়ে যেয়ে শুয়ে পড়লো, তো আমার আর ভাইয়ার রুমটা ছিল আলাদা, আমি ভাইয়ার সাথে ঘুমাইতাম, মাঝে মাঝে খালুর সাথে ঘুমাইতাম। তো ভাইয়ার সাথে ভাইয়া দরজাটা নক করলো, নক করে সোফা ছিল, সোফাতে বসলো, আমাকে ওনার ঠিক সামনে দাঁড় করাইলো, দাঁড় করে পিছন দিকে ঘুরো, মানে আমার ব্যাক সাইডটা ওনার সামনের দিকে থাকবে আর আমি ওনার সামনে দাঁড়িয়ে থাকবো।
এই অবস্থায় আমরা একটা ছোট্ট বিরতি নেব, এই বিরতির পরে আবারও আমরা শুনবো এরপরে পরিণতি কি হয়েছিল। একজন মানুষ যখন সভ্যভাবে আরেকটা মানুষকে ধরে বুঝিয়ে তার চাহিদা কিছুটা হলেও মেটানোর জন্য তার হাতে দশটা টাকা দিয়ে বুঝিয়ে যায় যে তুমি প্লিজ এমন কাজটা আর করো না, তোমার যা লাগে আমি চেষ্টা করবো দেয়ার, তারপরেও যখন কেউ অবাধ্য হয়, তারপরেও যখন কেউ সেই সুন্দর অভিভাবকের সুন্দর কথাগুলো বুঝতে ব্যর্থ হয়, তারপরে কি হয় আমরা সেটাও জানবো, এবং সেটার পরিণতি শেষ পর্যন্ত কোথায় যায় এটা আমি তাদেরকে শুনতে বলবো যারা এই ধরনের পরিণতির দিকে আগাচ্ছেন, যারা এই মুহূর্তে বাসায় বাবা মা চাচা খালা খালু যাই হোক না কেন, ভাই কারো না কারো কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা নিয়ে নিজের ছোট ছোট চাহিদা মেটাচ্ছেন, তাদের জন্য আজকের গল্পটা অনেক 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 বেশি জরুরি। চলে যাচ্ছে বিরতিতে, তবে বিরতিতে যাওয়ার আগে সবাইকে জানিয়ে দিতে চাই আগামী সপ্তাহ থেকে যাহা বলিব সত্য বলিব থাকছে একই দিনে একই সময়ে কিন্তু ভিন্ন আঙ্গিকে, কথা হবে আপনার সাথে আগামী রবিবার রাত এগারোটায়। চলছে রয়্যাল ট্যাগের ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, ফিরে আসছি একটু পরেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর আজকে আমাদের সাথে আছে ফেরদৌস। ফেরদৌসের ঘটনা এখন পর্যন্ত যারা শুনেননি, প্রথম অংশটুকু যারা মিস করে গিয়েছিলেন তাদেরকে বলি, ফেরদৌসের অপরাধ জগৎ শুরু হয় ফেরদৌসের বয়স ছয় হবার আগে, যখন তাদের পাশের বাসায় বাবু নামে একটা লোক খুব সম্ভবত ছিলেন, এবং সেই বাবু লোকটা তাকে বিভিন্নভাবে মোটিভেট করতো। একটা বাচ্চাকে মোটিভেট করা কোনো ব্যাপারই না, একটা বাচ্চাকে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে তারই বাসার জিনিসপত্র তাকে দিয়ে চুরি করিয়ে সেই লোকটা লাভ খেত, কিন্তু সেখান থেকে ক্ষতি টাকার হলো, মানসিকভাবে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলো আমাদের আজকের অতিথি অর্থাৎ ফেরদৌস। ফেরদৌসের বেড়ে গেল চাহিদা, ফেরদৌসের বেড়ে গেল টাকা হাতে রাখার একটা চিন্তা, আর এই চিন্তা থেকে পরবর্তীতেও সে আর কোথাও স্থিতিশীল হতে পারছিল না। আরো একদিন বলেছিলাম, একটা মানুষের মানসিক পরিপক্কতা আসার আগে তার কাছে যে কোনো কিছু আসাটা ভয়ঙ্কর, সেটা টাকা হোক, সেটা নারী হোক, আর সেটা ফেসবুক হোক। যাই হোক বন্ধুরা, অনেক আলাপ করে ফেলেছি, আবারও চলে যাবো ফেরদৌসের কাছে। শুনছিলাম ফেরদৌসের ভাই তাকে ডেকে নিয়ে এসেছিল একা, কারণ ফেরদৌস কে বোঝানোর পরেও ফেরদৌস আরো একবার অপরাধ করেছিল এবং ধরাও পড়েছিল। তারপরে কি হয় ফেরদৌস?
জি, তারপরে সামনে দাঁড় করালো, দাঁড় করে তো উনি গুনে গুনে একটা একটা করে লাথি মারতো, আর আমি 5 ফুট দূরে যেয়ে পড়তাম, মানে 4-5 ফুট সরে গিয়ে পড়তাম। তো ওদিন 5টা লাথি আনা ছিল, তো 5টা লাথি মারলো মেরে, আমি কান্নাকাটি করতেছি 5টা লাথি পরে। আমার কি ব্যাংকিংটি বলে যেটাকে আমরা স্কুলে দেখি, যে হাঁটুর নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে কান ধরে বসে থাকতে হবে, তো ভাবে রাখলো 10-12 মিনিট। তো পাশে থেকে দেখলাম যে আমার বড় আপু কি মারতেছে, সবুজ আপু, উনিও ভাইয়ার কিন্তু বড়, উনি কিছু করতেন না, উনি বাসায় থাকতো, উনি কাজ টাজ করতো।
তো এই শাস্তিটা পাওয়ার সময় আপনার মনে হয় নাই যে এই শাস্তিটা আমাকে আগে দেয় নাই? আগে তো দেয় নাই, এখন কেন দিচ্ছে? কারণ আমি ক্ষমা পাওয়ার পরেও অপরাধ করেছি।
হ্যাঁ হ্যাঁ, আপু দেখলাম আসলে আপু বলতেছে যে ভাইয়া থাকা ছেড়ে দেবো, আর করবে না, এসেই আপনার বুঝাইতে না চলবে না, যে প্রায় পরে হাত মুখ ধুতে বললো, যে শেষ প্রায় 10-15 মিনিট অনেক কান্নাকাটি করলাম আমি, তো হাত মুখ ধুতে বললো যে শুনলাম ওদিনকে। তো তার 2-3 দিন পরে কি হলো, যে ভাইয়ার ঘর, আমার মাথায় একটা চিন্তা আছে যে ভাইয়ার ঘর তো এখন টাকা পয়সা নেওয়া যাচ্ছে না, আমার তো কি বলবো, তখন কি যেন একটা লিচু বাড়ি ছিল, প্রায় 6-7 টাকা, 8 টাকা মনে হয় ছিল, একটা কাপের মতো লিচু থাকতো বলো। তো ওটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো, তো আমি চিন্তা করলাম যে ওটা যেহেতু কেউ দেখে খেতে ইচ্ছে, কেউ খাইতে দেখছি, কাউকে তাইতে খাইতে ইচ্ছা করছে। তো মামির ঘর পাশাপাশি, আমার এপাশে থাকে মামা, এপাশে থাকে আমার খালারা, তো মামার ঘরে যায় আমার মামি ব্যাগে টাকা রাখতো দোয়ারের ভিতরে। তো মামি শুধু মামির টাকাই রাখতো না, মামি পাশাপাশি নামাজ পড়তো, মামি মা সবাই, ওনার ছেলে মেয়ে যারা ছিল সবাই নামাজ পড়তো, 2টা ছেলে 2টা মেয়ে ছিল, তারাও সবাই নামাজ পড়তো, কেউ মাদ্রাসার আরবি টিচার ছিল, আর জুবাইর ছিল আমার ভাই, ও আমার 1 বছরের সিনিয়র বয়সে, ও এখন শামসুল হক খানে পড়তেছে মনে হয়। তো আমি কি করলাম, তো মামির বাসায় গেলাম, ঘরে যে ওনার কাছে সবাই পারাপতি সবাই টাকা রাখতো, ওনার কাছে এসে 2-4 যা পারতো ওনার কাছে জমাইতো, ওনার কাছে অনেক টাকা থাকতো। তো কি করলাম, আমি ওনার মামির ঘরে গেলাম, আমি কাপড় চোপড় ধুতে গেছে, জুবাইর গেছে স্কুলে, আমার তো স্কুল আগে ছুটি হয়ে যায়, বাসার ভাইয়া যে আছে সে তো মাদ্রাসায়, আরো 2টা পুতার আমার আছে, তো মামার কাজে, তো বাসায় তেমন কেউ থাকতো না। তো মামি গেছে কল টিউবওয়েল পরে, তো আমি যে কি করলাম, ওখান থেকে 50 টাকা নিলাম, নিয়ে
আপনার মামির ব্যাগ থেকে,
মামির ব্যাগ থেকে ড্রয়ার থেকে খুলে 50 টাকা নিলাম। তো নিয়ে আমি বিকালবেলা, মানে ওদিনকে কিন্তু আমাকে ঘুমাইতে বলা হয়েছে, যে রেগুলার মানে 5টার আগে উঠাই এলাম না, নিষেধ, একেবারে নিষেধ। তো 3টা বাজে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম, টাকা যেহেতু পকেটে আমার আর দেরি সহ্য হচ্ছে না, তো 3টা বাজে উঠে আমি চলে গেলাম হুজুরের দোকান বলে একটা দোকান ছিল, তো ওখানে যে একটা ওই লিচু কিনলাম, আর একটা পানি জাতীয় কিছু যাই হোক 15 টাকা তো কিনলাম, কিনে ওগুলো খাচ্ছি যাচ্ছি। তো আমার ভাইয়ার বন্ধু দেখে ফেলছে, তার নাম মনির, সে দেখে ফেলছে যে এরকম ফেরদৌস খাওয়া দাওয়া করতে এসেই খাচ্ছে, সে এসে জিজ্ঞেস আমাকে কেমন আছে ফেরদৌস, তোমার ভাইয়া কোথায় এসেই, তো জিজ্ঞেস করলাম, আমি বললাম, তো ব্যাপারটা রাত্রে কি হবে যেন ভাইয়ার কানে চলে যায় যে ফেরদৌস কোন জায়গায় গেছে, টাকা পয়সা ভাঙছে, আর মামি কিন্তু জানে না যে ওনার কাছে টাকা চুরি হয়েছে, কারণ বলার কথাই না, অনেক টাকা ছিল ওখানে, মাত্র 50 টাকা, কিন্তু কেউ বুঝতে পারে না স্বাভাবিক ব্যাপার, তো মামি জানে না। তো ভাইয়া খবর পাইছে যে তুমি ভাইয়া আমার রাত্রে এসে ধরছে যে তুমি টাকা পয়সা কই, তো আমি বললাম যে আমি তো কিছু খাইনি ভাইয়া, মিথ্যে কথা, আমি তো কিছু করিনি, তুমি না ঘুমিয়ে কোথায় গেছিলা 3টা নাগাদ এই কথা বলো। তো আমি বললাম ভাই আমি এমনি ঘুরতেছিলাম, কেন তোমার তো ঘুরা নিষেধ, তুমি কেন ঘুরতে যাবা, তুমি তো 5টার পরে যাবা তুমি ঘুরতে, তোমাকে বলা হয়েছে। তো বললো না তুমি মিথ্যা কথা, তুমি হুজুরের দোকানে এরকম এরকম খাইছো, আমাকে বলা হয়েছে, আমি জানি, আর তুমি কি টাকা কোথায় পাইছো আমাকে এক্ষুনি বলো। হ্যাঁ, তো ডাক দিয়ে বললো মাকসুদ আমাকে একটা লাঠি দিয়ে যাও, তো ব্যাট, জালি ব্যাট যেগুলো বলে টিচাররা ইউজ করে, তো ওই ব্যাট গুলো তেল মাকসুদ ছিল,
বলছেন?
শৈশব তো তেল মাখতেছিল আর আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি মিথ্যা কথা বলবো না, সবার আগে তো তুমি মিথ্যা কথা বলবো না, যা করছো সত্যি বলো। তো আমি তেল মাখা দেখে লাঠিতে আমি সত্যি কিন্তু বলে দিছি যে ভাইয়া এরকম এরকম আমি ঘর থেকে 50 টাকা নিয়েছি, নিয়ে এরকম এরকম ভেঙে ফেলছি। তো ভাইয়া কি করলো, তারপর ওই তেল টেল মেখে তারপর যেহেতু সব সত্যি বলার পরে আমাকে প্রায় 20-30টা বাড়ি দিল। তো দাগ টাগ হয়নি তেমন, কিন্তু খুব ব্যথা পেয়েছি আমি। তো সবাই চলে এসছে, আমি অনেক জোরে কান্নাকাটি করতেছি। পাশের একটা বাড়িতে ছিল অপু ভাইয়া, তারপর দীপু ভাইয়া, তারা ছিল, তারাও চলে আসছে কেন ফেরদৌস কান্নাকাটি করতেছে, এখন বাজে 3টা। তো সবাই চলে আসলো, আসে দেখা যায় এরকম এরকম। তো ভাইয়া বলতেছে যে তো খারাপ হয়ে গেছে, বাজে হয়ে গেছে, ওরা বুকে ফোন দাও, ওকে যেন আসে বুঝায় টুঝায় রাখা যায়। তো এরকম বলার পর না তো চলতেছিল ভালোই, ওরা কি কম বেশি টুকটাক আমি প্রতিদিনই চুরি করতাম, প্রতিদিন চুরি করতাম। হয়তো কোনোদিন ভাইয়া জানতো, কোনোদিন আমাকে মারতো, হয়তো কোনোদিন মারতো না। আমি চুরি করা বন্ধ করিনি। এর ভিতরে আমার বাবা এসে আমার জন্য একটা দোকান ফ্রি করে দিয়ে গেছে বাড়ির পাশে, যে বাবা যেহেতু শুনছে এরকম একটা দোকান ফ্রি করে দিয়ে গেছে, যে তুমি যা খাবা তুমি দোকানে খাবা, আমি এসে টাকা দিয়ে দিবো। তো ওই দোকানে প্রায় ভালো এত খেয়ে ফেলতাম যে আসলে টাকা দেওয়া পরিশোধ করার মতো আর ইয়ে থাকতো না, যে এক মাসে প্রায় 2000 টাকা খেয়ে ফেলতাম।
8-9 বছর বয়সে
সারাদিন খেতেই থাকতাম, যতটুকু সময় পাইতাম খাওয়ার পরে থাকতাম। তো এরকম করতে করতে ভালো এই 6 মাস গেল। তো হঠাৎ করে একদিন আপু কি একবার শেষ দিকে আপু আমাকে বললো যে ওখানে যে তুমি সন্ধ্যা 7টা বাজে তখন আমার পড়ার সময়, তো আপু আমাকে বললো যে তুমি ওই আমার তোমার এক ভাইয়া শহীদ ভাইয়া ছিল যার নাম, যে উনি ওনার কাছ থেকে মালান্ত আর কি, আমি উনি সেলাই করতো। তো বললো যে তুমি ওখান থেকে যাই একটা বস্তা নিয়ে আসো, 40-45 পিস মাল আছে, বস্তা নিয়ে আসো। তো আমি বললাম আপু আমি পারবো না, এখন আমার পড়ার সময় আর আমার এমনি যেতে ভালো লাগতেছে না। তো আপু আমাকে থাপ্পড় দিল, আমার খুব প্রচন্ড পরিমাণে রাগ ছিল ছোটবেলায়। তো থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার পরে আমার মনে আছে যেহেতু আমি খালাদের বাড়ি যেতাম আম্মুর সাথে ভাইয়ার সাথে, ওই চিটাং রোড দিয়ে ওই ক্র্যান পার্ক দিয়ে এক রাস্তায় সোজা একেবারে বাসের পুল। তো ওই রাস্তা ধরে আমি চিন্তা করলাম আমি এখানে থাকবো না, আমি চলে যাবো আমার আপুর কাছে। তো ওই রাস্তা দিয়ে একেবারে 7টা বাজে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে একেবারে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো বাসের পুল থেকে আমার একেবারে মৌচাক আসতে, মৌচাক চৌধুরী পাড়া, হেঁটেই চলে আসতাম আমি সোজা ক্র্যান পার্ক দিয়ে হাঁটলাম। উদ্দেশ্য ছিল বাসায় আমি থাকবো না, আমাকে মারধর করা হয়, আমাকে প্রচন্ড উপর চাপা রাখা হয়েছে, এরকম চাপটা আমি সহ্য করতে পারবো না, তো আমি থাকবো না ওখানে, যেহেতু আমি যেখানে ভালো লাগে ওখানে থাকবো। তো এরকম চলে আসলাম। তো আসার পরে আমার আপু বলছে কি রে তুই হঠাৎ করে কোথা থেকে আসবি, তারপর আমি তো এরকম না বলে একা একা চলে আসছি। তো চলে আসছি, ভালো করছি, তো ঠিক হয়েছে, যাক থাক, কালকে আমি আবার তোরে দিয়ে আসবো। তো কালকে আমার মাকসুদ আপু আর তার একটা ফ্রেন্ড, তারা দুজন আসলো আমাকে নিতে। তারপরে আপু প্রায় 3-4 ঘন্টা ছিল ওখানে আমার জন্নাপার, সবাইকে বোঝানোর চেষ্টা করলো যে দেখেন ও যদি এখানে থাকে ওর পড়ালেখা হবে না, ও নষ্ট হয়ে যাবে, ও বাজে ছেলেদের সাথে মিশবে, এরকম বলে আগে। তো প্রায় 4-5 দিন হয়ে গেল আমি জানাম ওদেরকে যাইনি আপুর সাথে, খুব রাগারাগি করছি, আমি পারি না আপুকে মারি। 5 দিন পরে তো সবাই আমাকে বুঝিয়েছে যে কি ম্যানেজ করতে বোঝাতে পারলো যে তুমি ওখানে থাকো তোমার ভালো হবে। তো আমি এবার ওখানে গেলাম, তো ভাইয়া বললো না ওকে আর এখানে রাখা যাবে না, ও সুদলাবান নয়, ওর ওকে এখানে রাখা হবে না,
সম্পূর্ণ হারায় ফেলছে,
হারায় ফেলছে আমার উপরে বিশ্বাস। তো আবার রীতিমত 2-3 দিন খালাদের বাড়ি থেকে তো পাঠিয়ে দেওয়া হলো, চলে আসলাম আমি আমার চৌধুরী পাড়া মৌচাক। মাসখানিক আমি পড়ালেখা কিছু করতাম, স্কুলে যেতাম না, ছেলে ফেলে বাজে ছেলে ফেলে দেশে ঘুরতাম, ওই গাছের পেয়ারা, ওই গাছের বোর, ওই গাছের আম, এগুলো চুরি করতাম, টুকটাক বিল্ডিং এ উঠে শিখে গেলাম।
স্কুলে যাওয়া তো বাদ
বাদ, ঠিক আছে, বাদ নিয়ে পরেও কিছু পড়ছি, এরপরও আবার ভর্তি হয়েছি নেক্সটে। তো মজার ব্যাপার হলো এই ব্যাপারটা না বললেই না, আমি যাদের সাথে মিশতাম তারা সবাই আমার বড় ছিল, সবসময়
নিজের বয়সী লোকজনের
সাথে মিশতে পছন্দ করতাম না আমি, তো বড় ছিল তারা। তারা কি করতো, হয়তো তারা আমাকে গাছে উঠাইতো বা তারা গাছে উঠতো, তাদের সাথে বসে থাকতাম, তারা সিগারেট বিড়ি খাইতো, আমার শরীরের গন্ধ বেরোতো, আমার আবার আমাকে বকাবকি করতো, তো এরকম চলতে থাকে। তো হঠাৎ করে আমাকে অনেক এরকম খালি একটা দুইটা কমপ্লেন আসছে বাসায়, আবার এমন হয়েছে দু এক জায়গায় যে আপনার ভাইয়া ওখান থেকে যে এটা চুরি করছে এরকম এরকম। তো আমি দু এক জায়গায় মারও খাইছি, যে বড় চুরি করতে গেছি ধরা বসে বাজে বাজে ছেলে এসে আমাকে মারধর করছে এরকমও হয়েছে।
তখন খারাপ লাগেনি আপনার কাছে?
হ্যাঁ খারাপ লাগে, তো কিছু ক্ষণিকের জন্য খারাপ লাগতো, ক্ষণিকের জন্য কান্নাকানি করতাম, হয়তো ঠিক হয়ে যেত, আবার ভুলে যেতাম, আবার আগের জিনিস করতাম।
তখন তো আপনার একটু হলেও বয়স হয়েছে, তখন আপনার বয়স?
তখন বয়স প্রায় 8-এর কাছাকাছি।
8-এর কাছাকাছি, না আসলে এটাকেও কোনো বয়স বলা যায় না। তারপরে
তারপরে কি প্রায় 6 মাস পরে আপু ডিসিশন নিল যে তুমি আবার ওয়ানে যেয়ে ভর্তি হও, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়। তো গেলাম আবার ওয়ানে যেয়ে ভর্তি হলাম, ওখানে পড়াশোনা করতেছি করতেছি বেশ ভালোই। তখন একজন একটা ফ্রেন্ডের সাথে পরিচয়, ফ্রেন্ড বললে হয় না, সেই হিসাবে আমার বড় ভাই হয়, কেন তার বয়স ছিল প্রায় 16 আর আমার বয়স ছিল 8।
আচ্ছা,
তো তাকে তো ফ্রেন্ড বলা যায় না। তো তার সাথে পরিচিত, সে একজন সেনাবাহিনী কর্মকর্তার ছেলে, সেও যেমন দেখতে উঠালাম না, তো তার সাথে প্রায় মিশতাম, সে সিগারেট বিড়ি খেত, তারপরে ওদিকে ওদিকে যেত, কার বাসায় কি আছে না আছে, কোথায় তার তোর আছে, এগুলো দেখতো, মানে এলাকায় তার চুরি করার ব্যাপারটা সে খুব ভালো জানত,
মানে সে ওই এলাকায় তার চোর ছিল।
সে ওর একটা তার চোর,
কি নাম বললেন যেন তার?
পারভেজ।
সে এলাকাটার নাম কি বললেন?
চৌধুরীপাড়া, মেজমেজি চৌধুরীপাড়া।
ওই চৌধুরীপাড়ায় তার কাজই ছিল মূলত বিভিন্ন বাসা থেকে বিভিন্ন সময় তার চুরি করা।
হ্যাঁ, সে একা না, তার সাথে ছিল সুমন। ইলেকট্রনিক যে তার গুলা ওগুলা সবার আগে কাটতাম খাম্বার থেকে, তারপর বাড়ির ছাদে দিয়ে কেটে নিয়ে চলে আসতাম, প্রায় 200-250 ফিট তার, কখনো 100 ফিট তার।
এই তার গুলো মানে কাটতেন কিভাবে? ইলেকট্রিক শক হতো
না? না, আমি তো আর কাটতাম না প্রথমবারে, ওরা ওদের হাতে প্লাস ছিল, কাটিং প্লাস, ওরা কাটিং ক্লাস নিয়ে উঠতো, উঠে সুন্দর করে কেটে দিত একটা গাছ, দিনের বেলা ঘুরে ঘুরে দেখতো যে কোনটা কাটলে সুবিধা হবে, এ বাড়িতে কজন মেম্বার থাকে, কি আসবে, সব ডিটেলস ওরা জেনেই যেত, ঠিক আছে, আর ধরা পড়লো দৌড় দিতে পারবে, এরকম সব সব প্লেস ওরা রেডি করে নিত।
আসলে বাংলাদেশে ওভাবে পরিসংখ্যান মাপা হয় না শ্রোতা বন্ধুরা, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা ভারতে এই তার কাটা গ্রুপের আলাদা একটা নাম দেয়া আছে, এবং প্রতি বছর মানে কয়েক হাজার মিটার তার এরা চুরি করে, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই তার চুরি করতে গিয়ে ইলেকট্রিক শকে প্রতি বছর প্রায় 200-400 এই তার কাটা চোর মৃত্যুবরণ করে, অকাল মৃত্যুবরণ করে। আমি জানি না বাংলাদেশে এই পরিসংখ্যানটা কতটুকু, বাট আপনার এলাকায়ও আছে বিশের তার চুরি হয়ে যাবে, ইন্টারনেটের তার চুরি হয়ে যাবে, টেলিফোনের তার চুরি হয়ে যাবে, অহরহ ঘটছে। আপনারা এখন যেই গল্পটা শুনছেন, এখন যেই ঘটনাটা শুনছেন আপনারা ফেরদৌসের কাছে, আপনারা বুঝবেন আস্তে আস্তে সেটা কোন পর্যায়ে যায়। এখন আমরা মোটামুটি পারিবারিক অবস্থানের মধ্যে আছি, তারপরে কি হয়?
তারপর একদিন রাত্রে 11টা বাজে আমাকে সুমন আর পারভেজ প্রয়োজন বলে যে আজকে তোর থাকতে হবে, আজকে আমাদের সাথে লোক নাই, কেউ নাই, তুই থাকবি আমাদের সাথে। তো আমরা রাত্রে আজকে ওই আশেপাশে একটা বাড়ি আছে, বাড়ি তারটা কাটবো। তো ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই কাজ করবো, তোমার থাই কর। তো আমার যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, তো ওরা জোরাজুরি করে আমাকে বাসার সামনে একজনের সাথে ডাকলে নিয়ে গেল আমাকে নিয়ে ঘোরা শুরু করলো, যেহেতু আমি বাড়ি চলে না যাই, যেহেতু 11টা বেজে গেছিলাম আমি বাড়ি চলে যাবো। ওরা নিয়ে আমাকে খুব দূরে দূরে ঘুরে, যে বিল ছিল আশেপাশে অনেক দূরে পশ্চিম পাড়া বিল ছিল, তো আমাকে নিয়ে বিলে চলে গেল। বিলে চলে গিয়ে ওখানে গাছা বানিয়ে রেখেছিল, তো ওরা এরকম খাওয়া দাওয়া করে শেষ করতে প্রায় 1টা বেজে যায়। আমি বসে আমার ভালো লাগতেছে, আমি বললাম যে ভাই বাড়ি চলে যাবে, ওদের একটু হেল্পই হতো, যেহেতু আমি ছোট মানুষ, আমার হাতে একটা ব্যাগ একটা তার ওরা দিয়ে ওরা চলে যাবে সোজা,
ওরা নিশ্চিন্ত থাকবে, ওরা নিশ্চিন্ত সহজে চেক টেক করা হয় না,
চেক টেক করে না, দেখলেও কেউ জিজ্ঞেস করবে না যে বাচ্চা ছেলে হাতে কি। তো এরকম ওরা ওদের প্ল্যান ছিল এটাই। তো তার কাটলাম প্রায় 3টার দিকে আমরা ওই বিল থেকে চলে আসলাম, তখন রাস্তায় কিন্তু, হ্যাঁ, তো ওখানে কিন্তু নাইট গার্ড থাকতো কিন্তু রাস্তায় অবশ্যই,
হ্যাঁ অবশ্যই,
নাইট গার্ডরা মাঝে মাঝে চেক করতো, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল নাইট গার্ড ওনার পরিচিত, নাইট গার্ড নিজে জানতো,
এবং নাইট গার্ড ওখান থেকে কমিশন খেত,
কমিশন খাইতো।
আমরা আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি দিব। এই যে এই ধরনের নাইট গার্ড নামের মানে ডিসগাস্টিং মানুষগুলা, এগুলা হচ্ছে চুরিটা শুরু করে, আর আমরা বসে বসে বাংলাদেশ সরকারকে দোষ দিয়ে বসে থাকি, যে আমরা প্রশাসনকে দোষ দিয়ে বসে থাকি যে প্রশাসন এই কাজটা করছে না, সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না, সব ফালতু কথা। আমরা যদি নিজেরা মানুষ হিসাবে একটু উন্নত করতে পারতাম তাহলে এই কাজগুলো হতো না। রাত 3টা বাজে, 8-8.5 বছর বয়সের একটা বাচ্চা তখন ঘরের বাইরে দুজন প্রফেশনাল তার চোরের কাছে। আমরা জানি না পরবর্তী ঘটনা কি ঘটে যাচ্ছে, তবে এই মুহূর্তে একটা বিরতি নেব। বিরতির আগে এতটুকু বলে যাই, পারিবারিক নিজের ঘরের ভিতরের চুরি থেকে কিভাবে আরেকজনের ঘরের ভিতর পর্যন্ত চলে যাওয়া যায় সেই ঘটনা সবেমাত্র শুরু হয়েছে। সম্পূর্ণ শুনতে চাইলে শুনতে থাকুন এবিসি রেডিও 90.2। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই, আগামী সপ্তাহ থেকে যাহা বলিব সত্য বলিব থাকছে একই দিনে একই সময়ে কিন্তু ভিন্ন আঙ্গিকে। কথা হবে আপনার সাথে আগামী রবিবার রাত 11টায়। চলে যাচ্ছি বিরতিতে, বিরতির পর আবারও ফিরছি রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব নিয়ে। রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। শুনছেন রেডিও রেডিও 89.2 আর আমি এখনো আছি আপনাদের সাথে, আমি রেহান আপনাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট চাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আমি থাকবো রাত একটা পর্যন্ত। আর একটা পর্যন্ত আমাদের সাথে থাকবে আমাদের আজকের অতিথি ফেরদৌস। ফেরদৌস একের পর এক একের পর এক তথ্য আমাদের কাছে বলে যাচ্ছে। একটু আগে আমরা জানলাম যে একটা এলাকায় যখন তার চুরি হয়, এলাকায় তার চুরির আগে সেখানে থাকে নাইট গার্ড, সেই নাইট গার্ডও সেখান থেকে কমিশন খায়, সেখান থেকে তার বেচা টাকার একটা অংশ খায়, তারপরে ভুলে যায় যে সেই তার কার ছিল, সেই চুরিটা কার ক্ষতি করলো, সেই চুরিটাতে আদৌ সমাজের ক্ষতি হলো নাকি ঘরের ক্ষতি হলো নাকি পৃথিবীর ক্ষতি হলো নাকি মানবতার ক্ষতি হলো, এগুলো কিচ্ছু মাথায় থাকে না। খস খসে কিছু নোট যদি চোখের সামনে এসে ধরা পড়ে, এতটুকু এতটুকু একটা মানুষের ইমানের দাম। জানি না সেই লোকটা প্রার্থনা করতে মসজিদে যায় না মন্দিরে যায়, তবে তাকে টাকা দিয়ে কেনা যায়, এতটুকু জানি। কি বলেন ফেরদৌস ভাই?
জি আচ্ছা, তারপরে তো তারপর হলো কি যে আমরা তার কাটা হয়ে গেল প্রায় 3:30 বাজে, তার কাটা হয়ে গেল। তো আমরা যাচ্ছি, তো নাইট গার্ড আমাদেরকে প্রথম ডাক দিচ্ছেন যাই পুরো সময় কেউ, পরে দেখে যে না আমরা, তো আমরা চলে গেলাম বিলে। আবার কারণ তার এলাকার ভিতরে পুরানো যাবে না, গন্ধ আসবে বা ধোঁয়া হবে, কেউ হয়তো জিজ্ঞেস করবে তার কোথায় পাইলো, এলাকায় যেহেতু পরিচিত বড় ভাই বোনেরা আছে। তো বিলে নিয়ে চলে গেলাম, তো ওখানে যে পুড়তে পুড়তে প্রায় ফজর আজান
হবে কেন এটা তো বুঝলাম না,
পরে তামাটা বের করে শুধু তামাটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাবে। ইনটেক তার যদি ভাঙ্গারি দোকানে নিয়ে যায়, হয়তো যে ডাক্তারটা হারাইছে সে যদি ভাঙ্গারি দোকানে খোঁজ করে তো তাটা পেয়ে যাবে। তো
প্লাস্টিকের অংশটা পুড়িয়ে ফেলে দিয়ে শুধু তামাটা বিক্রি করতে না,
তো তামাটা বিক্রি করতাম। তো
সাধারণত কি তার চুরি যারা করে তারা এটাই করে?
এটাই করে বেশিরভাগ।
এবং আমার তো মনে হয় যাদের কাছে বেঁচে তারা জানে ঠিকই যে এটা কোথা থেকে আসতেছে, কিন্তু তারা কম দামে আপনাদের কাছে কিনে,
কম দামে কিনে।
দেখতেছেন ভাই অপরাধটা কোথা থেকে আসছে? প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো কিনতেছে ট্যাক্স ছাড়া, এই জিনিসগুলো বেচতেছে বেশি দামে, নিজের পকেটে যেই টাকা ঢুকাইতেছে সেই টাকা 100% ব্ল্যাক মানি, যাকে বলে কালো টাকা। আপনাদের যদি ধারণা হয়ে থাকে যে একদম বড় বড় শিল্পপতি লেভেলের লোকজন, একদম বড় 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 লোকরাই শুধু কালো টাকার অধিকারী, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। 5-10 টাকা 2,000-3,000 টাকাও কালো টাকা হয়। আপনি যখন একটা হোটেল থেকে খাবার খেয়ে বিল নামেন, তখন আপনি ওই হোটেলওয়ালাকে আপনার যে বিরিয়ানি বা তেহারি খেলেন 130 টাকা দেওয়া, ওই পুরার টাকাটাই কালো টাকার জিবে চলে যায়, ওই পুরার টাকাটাই একদম দেশের বিপক্ষে চলে যায়, দেশদ্রোহীর টাকা হয়ে যায়। সো আপনি আর ওই কোটি কোটি টাকা যে কামাইছে, আর আপনি যদি 10 টাকা কামায় থাকেন, আপনার আর তার মধ্যে কোনো ডিফারেন্স নাই, আপনারা দুজনেই অপরাধী। বলেন তারপরে?
তো টাকা পুরালাম, পুরাতে পুরাতে ফজর আজান দিয়ে দিতে প্রায় 7-8টা বাজে, ওদের পরিচিত ভাঙারি দোকান ছিল। তো যা ডাকি দিল যে সোহেব ভাই দোকানে খোলো আমরা আসছি। তো গেলাম, তার মাপ দিল প্রায় 2,300 টাকার মতো তার বিক্রি করলো, আমাকে 100 টাকার হাতে দিল, দিয়ে বাদ বাকি 2,500 টাকা দুজন ভাগাভাগি করে নিয়ে গেল। তো সকালবেলা আপু বললো, আমি এবারে বলিনি যে নাচ গানের প্রতি খুব ইন্টারেস্ট ছিলাম, আমি ভালো নাচতে পারি এখনো, তো নাচগুলো শিখা মানে কার কাছে শিখিনি, যে এলাকায় প্রোগ্রাম গুলো হতো ওগুলো দেখে মোটামুটি পারতাম আমি। তো আপুকে বললাম যে আপু এখানে গানের কনসার্ট ছিল, তো সারা রাত ওখানে বসে বসে কাটাই দিয়েছি, নাচটা দেখে আমি নাচতাম, আপু আপুর সামনে নাচতাম, আপু দেখতো বাসায়
বসে। তখন আপনার বাবা আপনাকে কিছু বলেনি?
বাবা তখন বলতে ভুলে গেছে, আমার আম্মু মারা যাওয়ার পরে আমার বাবা বিয়ে করছে, বিয়ে করছে এমন লোককে যে যাকে আমি আজ পর্যন্ত মা বলে রাখিনি, আর মনে হয় না ভবিষ্যতে ডাকবো, কেননা আমার আম্মু যখন বেঁচে ছিল তখন ওই মহিলাটা আমাদের বাড়িতে ইটের রাজমিস্ত্রি কাজ নিয়ে এখনো করে, আমি কালকে বাসা থেকে আসছি, কালকেও দেখছি উনি রাজমিস্ত্রি কাজ করে। তো উনি রাজমিস্ত্রি কাজ করতে আমাদের বাড়িতে আসছিল, আর আমার আম্মু তখন আরবি টিচারি করতো, তো আমি পারি না তার আমার আম্মুর জায়গায় ওই রাজমিস্ত্রি মহিলাকে মা রাখতে, তাই আমি তাকে এখনো সে আছে, আমি কখনো তাকে মা ডাকিনি, আমি তার কাছে যাই না। তার জন্য সে শুধু এতটুকুই না, সে অনেক খারাপ ধরনের মহিলা, ঘরে দেখা গেছে আমার বড় ভাইয়া গেছে, সে 4-5 হাজার টাকা তার মানি ব্যাগে আছে, সে ওখানে টাকাটা নিয়ে ফেললো, নিয়ে ফের দিচ্ছে না, কেন ফের দিচ্ছে ছোটবেলা যেরকম স্বভাব ছিল। দেখা গেছে আমি ঘরে গেছি অনেকদিন পরে আসছি, তো সে রান্নাবান্না করতো না, রান্নাবান্না করে আরেকদিকে চলে যেত, আব্বা হোটেলে নিয়ে আমাকে খাওয়াইতো, তো এরকম আমাকে ভালো লাগতো না, খুব চিল্লা চিল্লি এসে এগুলো ভালো লাগতো না, সব জিনিসটা আমি খুব ঘৃণা করি। তো আমার কাছে এরকম বাবার কাছে, এই জন্য আমার বাবার কাছেই যাওয়া হয় না, তো বাবা কি বলবে, আমি তো থাকতাম আমার বোনের বাড়িতে। তো পরের দিন আমি গেলাম বাসা সকালবেলা, আপুকে যে বললাম আপু কনসার্ট দেখছিলাম ওখানে নাচ গান হয়েছে, ওরা আমাকে শিখিয়ে দিচ্ছে যে এটা বলবি, কারণ ওরা নিজেরাও নাচতো, ওরা নিজেরা খুব পপুলার, এখন এত ডান্স ভালো ডান্স করতো তখন, ওরা খুব নাম ডাকছিল, ওদেরকে মানুষ 4-5 হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায় নাচে, তো এত পপুলার ছিল ওরা নাচে, তো আমিও খুব ভালো নাচ পারতাম ওদের সাথে সাথে। তো বললাম এরকম নাচে ছিলাম, তো এই অবস্থা। তো হঠাৎ করে গেল ওই দিনটা কোন রকমে, তো যাওয়ার পরে ওই যে পারবেল যে, তো আমার মানে খুব পাশে বাড়ির পাশে একটা পরিত্যক্ত সামান ফ্যাক্টরি ছিল, পরিত্যক্ত যেহেতু ছিল ওটার ভিতরে কেউ থাকতো না, তো পারবেল প্ল্যান দিল যে ওটার ভিতরে যাবো, আমরা ওটার ভিতরে তারগুলো কাটবো, তারগুলো কেটে বিক্রি করবো। তো প্রথম দিন গিয়ে দেখলাম কি যে লোহার মালামাল যেগুলো আছে এগুলো বিক্রি করলে অনেক, তার কাটতে হবে না। তো প্রথম তিন চার দিন প্রায় ওখান থেকে ভালো লোহার মালাগুলো বিক্রি করলাম, আস্তে আস্তে রিস্কা দিয়ে নিয়ে যেতাম, এক কেজি দুই কেজি না, 100 কেজি 200 কেজি করে নিয়ে যেতাম রিস্কা দিয়ে। রিস্কা রাখলে রাত্রে বেলা রিস্কা আনতাম, একবার তো আমাদের সাথে আসেই, তো নিয়ে যেতাম এইভাবে, তো বিক্রি করতে হবে। তো হঠাৎ একদিন দিনের বেলা ও কি যেন গাঁদা খেয়ে আসছিল, ঠিক আছে পারবে, তো গাঁদা খেয়ে আসে আর দিনের বেলা বলতে বলতো আমি তো বুঝি না যে গাঁদা খেলে কি হয় না হয়, তো এসে বলতেছে দিনের বেলা এখন যাবো প্রায় বিকেল 7টা বাজে তখন, ঠিক আছে। তো তখন কি করলো ভিতরে ঢুকলো, তো বাইরে সবাই আর কি রাস্তাতে রাস্তার পাশেই একেবারে রাস্তার পাশে ব্যাপারটা, তো রাস্তার সবাই লটারি খেলতেছিল, তো ভিতরে ঢুকছি, তো ওই লটারি যে ছাত্রী ছিল একজন তার নাম হলো জাহিদ, সে আমাকে কি ভিতরে দেখতে পাইছে, আমি কাশি দিছি জোরে, উনি শব্দ পাইছে, শব্দ করে দেখি ভিতরে আমরা তার কাছে, তো সেই সাথে সাথে মালিককে ফোন দিল, মালিক আমি তখন
ফ্যাক্টরির মালিক,
হ্যাঁ তাকে ফোন দিল। আমি কিন্তু তখন স্কুলে পড়াশোনা করি, খুব ভালো পড়াশোনা করি, আমাকে তখন আমি ক্লাস ওয়ানে,
আচ্ছা
মানে একবার ফেল করে আবার ওয়ানে,
আচ্ছা
তো তখন পড়াশোনা করি, তো আসলো মনে করেন আমরা তার কেটে বের হবো বের হবো সবকিছু রেডি, এমন সময় দেখি যে তালা খুলে 8-10 জন লোক ঢুকে গেছে, তো ঢুকে সাথে সাথে আমাকে পেয়ে গেছে, তো নিয়ে গেল হাতে,
তখন কি আপনি আর পারভেজ ছিলেন?
দুজন ছিলাম, তো নিয়ে পারভেজকে মারা শুরু করলো, ফার্স্ট টাইম ওকে মারা শুরু করলো, আমাকে দুই চারটা থাপড় থাপড় দিয়ে দিয়ে একটা মানে একটা বড় সড়ো একটা দোকান আসলে সেই দোকানের ভিতরে দুজনকে নিয়ে ঢুকাইলো, ঢুকাই মনে করেন ইচ্ছা মতো দুজনকে মারতেছে, আমার খুব কমই মারতেছে যেহেতু আমি ছোট, ওকেই দোষটা বেশি দিচ্ছে। তো আমার সৎমা ছুটে আসলো, আমার ক্লাস ফ্রেন্ড যারা ছিল মেয়ে ছেলে তারা কিন্তু সবাই আশেপাশে দাঁড়িয়ে দেখতেছে যে আমি এরকম মারতেছি, তো আমাকে মারতে মারতে একসঙ্গে দেখো আমার ঠোঁট কেটে রক্ত বেড়ে গেছে, আমাকে মাটিতে ফেলে ওই যে ফ্যাক্টরি মালিক ছিল মাটিতে ফেলে আমার বুকের উপর পাড়া দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় আমাকে দুই গালে থাপড় দিতেছে, তো এমনটা তারপর আমার খুব জোরে জোরে মারতেছিলাম ওকে, আমি লাঠি দিয়ে, লাঠিটা আমার চেয়ে বড় ছিল, তো লাঠি দিয়ে মারতেছি ওকে, এমন টাইমে আমার স্বপ্ন চলে আসছে তুই চুরি, তুই তো চুরি করছো, তুই ওরে কি লেগে আমার, তাই সে বিষয়ে লাঠি ধরছে, যাক স্বপ্ন আসতো। তখন কিন্তু আমার আব্বু আমার সাথে থাকতো, আমার ওই সৎমা আর কি আলাদাই থাকতো, মানে বিয়ে করলো সারা সারি তাদের মধ্যে ছিল, তারা দূরে থাকছে, আমার সৎমা
থাকতো, আপনার সৎমা কখনোই আপনাদেরকে সঙ্গে নিয়ে থাকতে রাজি হয়,
রাজি হয় না, ওনার কথা যে
আব্বা কয়দিন
এখানে, হ্যাঁ আমার আমার সৎমা এইভাবে বলে যে বিয়ে করছি তোমাকে, তোমার ছেলে মেয়ে নিয়ে বিয়ে বসিনি আমি,
আচ্ছা
তুমি আমার সাথে থাকো,
তার মানে এখানে আপনার বাবার সমস্যা আছে, আপনার বাবা হয়তো বলে নেননি বা ওভাবে বুঝিয়ে দেননি, তারপর ওখান থেকে বের হলেন,
ওখান থেকে কোনো রকম বের হলাম, ব্যথা টেবলেট টেবলেট দিল আমার আব্বু আমাকে, বাসায় নিয়ে গেল, আব্বু খুব গালমন্দ করলো, তারপর কিন্তু আমার মনে হলো না আমি স্কুলে যেতে পারবো, আসলে ওটাই আমার স্কুলে যাওয়ার শেষ, এরপর থেকে আর আমি স্কুলে
যাই না। আপনার স্কুলে যাওয়ার প্রতি অনুরোধটা কেন, সবাই জেনে গেছে,
সবাই জেনে গেছে আমার ক্লাসমেট সবাই ফ্রেন্ডস থেকে সবাই দেখলো যে আমি মার খাচ্ছি বসে বসে, তো ব্যাপারটা স্কুলে জানা জানি ফের চুরি করছে তার চুরি করছে এরকম মারছে, তো জায়গাটা বেশি দূরত্ব না স্কুল থেকে আমার চুরির জায়গা থেকে আমার বাসাটা, তো তাই আর আমি যাওয়ার সাহস করিনি।
এখন এলাকার মোটামুটি সবাই জানে যে আপনি চুরির সাথে
জড়িত, তো তখন থেকে শেষ স্কুলে যাওয়া। তো তখন কি করতাম ওই যে বাজে যাওয়ার ছেলেদের সাথে মিশেল চয় করতাম, আসলে কি এতদিন আমি ওখানে পরে চলে গেলাম যে বললো কি যে তোমার আপুর বাসায় তুমি চলে যাও, যে ওখানে থাকো ওখানে পড়াশোনা করো, তো গেলাম আপুর বাসায়, ওখানে যেও দেখে যাচ্ছে খুব দুষ্টামি করতাম, মানে 6 মাস এখানে 6 মাস ওখানে, মা মারা যাওয়ার পর থেকে এরকম শুরু হয়েছে আমার, ঠিক আছে। তো বড় ছোট আপুর বাসায় গেলাম, উনি থাকতো মাগুরা যশোর, আমার আপু বললো যে তুই আমার এখানে আসবি, তোর বড় ভাই আসছে, তোর আপু আর একটা আছে, তাদেরকে বুঝিয়ে বললেই তো কত থানা নিয়ে আসতো, তুই কেন একা একা আসতে গেছিস, তো কি আর করবে, তো আসছিস থাক এখন কি করা যায় দেখি, তো তো ভাইজানের সাথে কথা বললো, ভাইজান বললো, ভাইজান কিন্তু তখন মালয়েশিয়াতে থাকে,
আচ্ছা
আমার বোন জামা, তো মালয়েশিয়াতে, তো ভাইজান বললো কি ওকে আমার স্কুলে ভর্তি করে দাও, পাড়ার স্কুলে ভর্তি করে দাও, এখানে পড়াশোনা করবো, তো স্কুলে ভর্তি করে দিচ্ছি কিছুদিন যেতে, আপার থেকে টাকা চুরি করতাম আমি, ঠিক আছে আবারও আপার বাজারে টাকা চুরি করতাম, বোরাফা কোথাও টাকা টুকা রাখতে চুরি করতাম,
আপনি তো কোথাও যে আপনি থাকতে পারতেছেন এই চুরির কারণে,
একমাত্র এই চুরির কারণে আমি 6 মাস এই জায়গায় 6 মাস ওই জায়গায় থাকা হচ্ছে মাত্র একমাত্র চুরির কারণে, কেন ওই যে চাহিদাটা বাড়াই দিচ্ছে তারা, আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু আমার চাহিদাটা বাড়াই দিচ্ছে, তো এই এই ব্যাপারগুলো আবার শুরু করলাম চুরি টুকটাক, আবার কিছুদিন বাদে করি যে স্কুলে পড়ি নাকি দুষ্টামি করি বেশি, অতিরিক্ত দুষ্টামি করি যেগুলো আপার কান একেবারে ঝালাভালা করে দেওয়ার মতো,
যেহেতু কমপ্লেন আসে,
কমপ্লেন অতিরিক্ত কমপ্লেন আসে, আমার এত কমপ্লেন ওই এলাকার মানুষ খুবই নিম্ন খুবই ভদ্র, ওখানকার মানুষের এমন স্বভাব নাই, শুধু আমি একাই ছিলাম এরকম, আমি একাই পুরো গ্রামটাকে ওনাকে ভেজিয়ে খেতাম।
আচ্ছা আসলে কোন একটা পরিবার যখন আপনাকে আশ্রয় দেয় ভালোবেসে, তখন সেই পরিবারের সম্মানটা তো আপনার রাখা উচিত ভাইয়া,
তখন তো সেটা আমার বুঝেছিল না অবশ্যই, যদি বুঝে থাকতো এখন তো আমি এই কাজটা অবশ্যই করবো না, কিন্তু তখন তো আমি করতাম এগুলা,
যাক এটাই আমাদের জন্য ভালো খবর যে এখন আপনি এই কাজটা কখনো করবেন না। এই বিশ্বাস আমরা রাখবো। আর এরপরে আরো গভীর ঘটনা আছে, আমরা আস্তে আস্তে ঘর থেকে বের হচ্ছি, আপনারা দেখতে পাবেন যে চুরি করার অভ্যাসটা কোন পর্যন্ত যায়। আসলে এখানে মূল অপরাধ চুরির চেয়ে অনেক বেশি, যার থেকে চুরি করা হচ্ছে তার ভেতর দিয়ে যা যাচ্ছে সেটা যদি আমরা জানতে পারি, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আসলে কষ্টটা আপনি আর অনেক বেশি অনুভব করতে পারবেন। মনে করেন একটা পকেট মার, একজনের পকেট থেকে জাস্ট একটা মানি ব্যাগ নিয়ে গেছে, মানি ব্যাগে কত টাকা ছিল, এই 800-900 টাকার মতন, এটুক দিয়ে আর কি হবে? অথচ আপনি হয়তো জানেন না ওই 800 টাকা ছিল ওই মানুষটার মায়ের ওষুধের টাকা, তার কাছে আর কোনো টাকা নেই। ওষুধটা খেতে না পেরে তার মা হয়তো এমন ভাবে অসুস্থ হয়ে গেলেন যে পরদিন সে পৃথিবী ছেড়ে চলে গেল। তো একটা পকেট মার হয়ে আপনার যদি মনে হয় যে আমি তো মাত্র এই কয়টা টাকাই নিয়েছি, আমি তো মাত্র এতটুকুই চুরি করেছি, তাতে কি আসে যায়, তাহলে আপনার মতন তুচ্ছ মানের ভণ্ড আর একটাও হতে পারে না ভাই। যাই হোক, আমরা এখন একটা বিরতি নিচ্ছি, রাত 12টার পরে আরো গভীর অবস্থান থেকে আরো গভীর ভাবে ফেরদৌসের গল্প নিয়ে ফেরত আসবো। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই, আগামী সপ্তাহ থেকে যাহা বলিব সত্য বলিব থাকছে একই দিনে একই সময়ে কিন্তু ভিন্ন আঙ্গিকে। কথা হবে আপনার সাথে আগামী রবিবার রাত 11টায়। চলে যাচ্ছে বিরতিতে, বিরতির পরে আবারও ফিরছি রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব নিয়ে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Satya Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Satya Bolibo. Recharge yourself.
রাত 12টার পরে আরো একবার শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিব নিয়ে আপনাদের সাথে আছি আমি রেহান রসুল, থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত। আগামী 1 ঘন্টায় আমরা শুনতে যাচ্ছি আরো কিছু এমন ঘটনা, যে ঘটনাগুলো একজনের মানুষের জীবনে একবার ঘটে গেলে সেখান থেকে ফেরত আসাটা খুব কষ্ট। আমরা দেখতে পাচ্ছি একদম শুরু থেকে, যারা শুনতে পারেনি তাদের জন্য বলছি, যে সামান্য এটা সেটা খাওয়ার চাহিদা থেকে একটা মানুষের পরিণতি কোথায় চলে যেতে পারে। একদম ভদ্র পরিবারের একটা ছেলে, শিক্ষিত পরিবারের একটা ছেলে, তার আসে পাশের মানুষগুলো তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে নানান ভাবে, তাকে শাস্তি দিয়ে, তাকে বুঝিয়ে, তাকে স্কুলে পাঠিয়ে নানান ভাবে চেষ্টা করেছে তাকে সুপথে নিয়ে আসার, কিন্তু এখন পর্যন্ত আমাদের ফেরদৌস আজকের যে অতিথি সে কিন্তু সুপথে আসতে পারেনি। এবং তার এই আসতে না পারাটা তার কাছে অনেক বেশি খারাপ লাগে বলেই, অনেক বেশি কষ্টকর বলেই আজকে সবার সামনে তার এই ঘটনাগুলো বলতে আসা, যাতে তার পরিণতি, তার অবস্থান, তার সামাজিক অবস্থান দেখে আপনি বা আপনার আশেপাশের কেউ এই গতিতে এই পথে না আগায়। তো আমরা আবারও চলে যাব সরাসরি ফেরদৌসের কাছে। ফেরদৌস, আমাদেরকে এবার বলুন এর পরে আপনার সাথে কি ঘটনা ঘটে?
জি, তো আপুর বাসায় টিটাকে সেরকম চুরি করা শুরু করলাম টুকটাক। তো আপু এগুলো অ্যালাউ না করতে পেরে আপু বললো যে বাবাকে, আমার বাবাকে ফোন দিয়ে বললো যে আপনার ছেলেকে আপনি নিয়ে যান, যেহেতু ও এখানে খুব বাজে বিহেভ করতেছে, ওর কাছ থেকে ফল চুরি করে, এগুলো আমাদের কোনো গ্রামে এগুলো কোনো ছেলে নেই যে ওর মতো এরকম কাজ করে, লাফালাফি সারাদিন ঘোরাঘুরি, খাওয়া দাওয়া নেই, কিছু নেই, ও খালি এরকম করে হিসাব করে। তো চলে বলতে চলে আসতাম ওখান থেকে, আমি রাগারাগি করে চলে আসতাম।
কিন্তু ভাই এখানে তো আপনাকে স্বীকার করতে হবে যে বেচারি তো আপনাকে আদর করেই গ্রহণ করেছিলেন, কিন্তু আপনি তার সম্মানটা রাখতে পারেন,
রাখতে পারেন,
কিন্তু আশা করবো ভবিষ্যতে আপনি অবশ্যই রাখবেন। তারপর
জি, তারপর যেটা হলো ওখান থেকে চলে আসলাম, তো আবার সে আগের এলাকায় মেজমেজি চৌধুরী পা সেই সুমন, তো ততদিনে তারা কিন্তু পপুলার গাঁজাখোর হয়ে গেছে, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর হয়ে গেছে।
আচ্ছা,
ঠিক আছে। তো তাদের কাছে গেলাম, তখন তাদের কাছে যাওয়ার 15-20 দিনের মধ্যে আমি সিগারেট খাওয়া শিখেছিলাম। তো সিগারেট ফার্স্টে একা টান দিলাম, ঠিক আছে, ওরা যে ঠান্ডা ধোঁয়াটা টান দিয়ে ভিতরে নেয় আর কি। তো ভিতরে নেওয়ার সাথে সাথে দেখলাম যে মাথাটা আমার ঘুরতেছে, মস্তিষ্কের ভিতর মনে হচ্ছে মাথাটা আমার ঘুরতেছে। তো আমি মনে করলাম এটাই কি সিগারেট, আমি ওকে জিজ্ঞেস করলাম সুমনকে যে এটাই কি সিগারেট খাওয়ার ফিলিং, বলে আবে তুই খাইতে থাক বুঝবি। তো ব্যাপারটা ছিল যে তখন সিগারেট খাওয়া শিখে গেলাম ওর সাথে, বোর্ড টোট খেলতাম, সিগারেট খাওয়া শিখে গেলাম। তো তখন
বোর্ড খেলতেন বলতে
ক্যারাম বোর্ড খেলতাম,
আমি হচ্ছে যে জুয়া ধরনের কোনো বোর্ড তো না। আচ্ছা,
তো সিগারেট বিড়ি খাওয়া শিখে গেলাম। তো এর মধ্যে প্রায় ওরা গাঁজা গুজো টুকটাক মানে একদিন খাওয়াই দিল আমাকে, ফার্স্টে ফার্স্টে গাঁজা খাওয়াইলো মানে খালপাড়ের পাশে বসে, সিগারেট বলে আমি সিগারেট খেতাম, তো সিগারেট বলে আমাকে গাঁজা খেয়েছে না জানি। তো খাওয়াই দিল, প্রায় আমি প্রথম বসে আছি ভালোই, উঠলাম বসা থেকে, উঠে আমাদের মাথায় কাজ করলো যে পরের পাওটা আমি কোথায় ফেলবো এটা কিন্তু আমি জানি না, মানে পাটা ফেলতেছি কিন্তু আমি বুঝতে পারতেছি না যে পাটা মাটিতে পড়ছে কি না পড়ছে।
আপনার বয়স তখন কত?
বয়স তখন প্রায় 9-9.5।
মাত্র 9 বছর বয়সে আপনি গাজায় টান দিলেন?
গাজায় টান দিতে থাকলাম প্রায় 2-4 দিন। মনে করেন খুব কষ্ট, বমি খারাপ চলাচল লাগা শুরু করলো, যে কি খাইলাম কি
স্বাভাবিক।
তারপরে নেক্সট ডে প্রায় এরকম করতে করতে মাঝখানে চলে গেল, খাই না গাজা সিগারেট বিড়ি কিছু খাই, সিগারেট থেকে বিরত ছিলাম। তো এরকম করতে করতে ওখানে ভালোই চলতো, এলাকায় খুব ভালো খেলাধুলা করতাম, বাইরে ছিল সবাই। যাই হোক, তো ইয়া করলাম হঠাৎ করে, কি করলাম যে আপনার এই গাজা খেতে 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 একদিন মনে হলো কি যে আর এখানে ইয়া করে লাভ নেই, সবাই মিলে চল ওদিকে যে আমরা একটু মদ খাওয়ার একটা আয়োজন করবো। তো করলাম, তো ওরা সবাই আনলো, পানি টানি অর্ডার দিয়ে আনলো, বিয়ার আনলো, তো ওরা খাইলো, যেহেতু তার তার চুরি করতো দেখে টাকা থাকতোই, তো ওগুলা দিয়ে ওরা আয়োজন করলো। তো ওদিন কি করবো, তখন প্রায় 10-এ পড়েছে আমার বয়স, তো আমাকে
সেখানে কি পারভেজ ছেলেটাও আছে?
জি আছে।
এবং তার তখন আপনার সাথে আবার বন্ধুত্ব?
আবার বন্ধুত্ব।
আপনি তাকে মেরেছিলেন?
যা হয়েছে হয়েছে, তুই আমার দোস্ত, আমি তোর দোস্ত, আব্বুর বাসায়, মানে আব্বু তখন থাকে সাহেবপাড়া আর আমার ওই বোন থাকে চৌধুরী পাড়া।
আপনার আব্বুর সাথে কি আপনার সৎমা তখন থাকে?
হ্যাঁ, সৎমা তখন থাকে। তো চলে গেলাম আমার আব্বুর বাসায়। তো ব্যাপারটা হয়তো কি যে আমার আব্বুর বাসায় যখন যাবো, যে সৎমা দু একদিন খুব ভালোই ছিল, জিজ্ঞেস করতো ইটি করতো, তো আমার একটা সময় আমি গোসল খুব কম করতে যেতাম, মানে গোসল করার পানিটা আমার সহ্য হতো না, খারাপ লাগতো, ভালো লাগতো না, বারবার গোসল করা এটি শ্রেষ্ঠ সব এইটা দেখতে পারতো না উনি। দুই, উনি রান্না বান্না করতো না ঠিক মতো, আমি আসছি বলে তোরটা দেখে না খাওয়াতে যাবো, একটু বেশি বক বক করে উনি, তোরটা দেখে না খাওয়াতে যাবো, এসে চিল্লা চিল্লা আমার ভালো লাগে না। তারপর আব্বু একটু অশিক্ষিত মানুষই বলতে হয়, উনি পড়ালেখা করেনি বেশি দূর, তো উনিও এরকম একটু চিল্লা চিল্লি করতো আমার সাথে, এইগুলো আমার ভালো লাগতো না। কয়েকদিন কি করলাম, আমার ঘরে যে কাঁথা চামচ আছে এগুলা দিয়ে স্টিল আলমারি, আলমারিটা স্টিল আর মার হাতের আলমারি, তো ওইটা খোলা যায়, আমি জানি আমার ভাই ওটা আর কি, ওই কাঁটা চামচ দিয়ে যে চাবিটা যে জায়গায় লক করে ঘোরাতে হয় ওই জায়গায় কাঁটা চামচ দিয়ে ঘুরালে ওটা খোলা যায়।
এটা আপনাকে কে শিখেছে?
এটা শিখেছে আমার বড় ভাইয়া, আমার বড় ভাই জানলাম
ভালো ভাই।
হ্যাঁ, অনেকে শিখায় না, উনি এরকম নিয়েছে, আমি দেখছি, তো এইখান থেকে শিক্ষা। তো কাঁটা চামচ দিয়ে লক খুললাম, দেখলাম ওখানে টাকা আছে 2500, তো ওখান থেকে 500 টাকা নিয়ে ভাঙলাম, এই সেই করলাম, ঘোরাফিরি করলাম। তো এরকম করতে করতে আরো বছর খানিক চলে গেলাম, আমাকে মাদ্রাসায় ভর্তি করা হলো, আবার পড়লাম, আবার 1 মাস মাদ্রাসায় থেকে চলে আসতাম এসেই। তো পড়াশোনা কেউ করাতে পারলো না, আগে শেষ হয়ে যায় অনেক করলো। তো আবার একটা বড় সড়ো চুরি করলাম, যে আপনার প্রায় 14,000 টাকার মতো করে চুরি করে নি,
14,000 টাকা।
হ্যাঁ, মানে 10-10, 10.5
বাবা
তো খুঁজতেছে আমার পাগলের মতো, আমি টাকা নিছি, আমি কোথায় আছি সেটা বলো না, টাকা নিছি পরে কোথায় আছি তো বাবা অবশ্যই জানতে চাইছে। তো বাবা কি খুঁজে গেল, আমি পাই, আমার কাছে টাকা আছে, আমি ঘুরতেছি দেশ বিদেশে, বাবা আর পাই না। তো 1 সপ্তাহের মতো এরকম ঘোরাঘুরি করে আমার কাছে এখন আর মনে হলো যে আমি না থাকবো, আমি ইন্ডিয়া চলে যাবো। বোকার মতো একটা প্রশ্ন আছে, ইন্ডিয়া চলে
যাবো,
মানে দেশের বাইরে যাবো, শুধু ইন্ডিয়াটাও আগ্রহ ছিল না, দেশের বাইরে চলে যাবো, বাংলাদেশে থাকবো না, আমার আব্বুর কাছে গেলে আব্বু গালমন্দ করে, আব্বুর কাছে গেলে ঘরের সৎ মাসি দেশের বাইরে গেলে, তো সেই বুঝতে তো ছিল না আমার মাথায়। তো কি করলাম, চলে গেলাম এয়ারপোর্ট, এয়ারপোর্ট আসলাম, এয়ারপোর্ট এসে বোকার মতো বসে রয়েছি, চিন্তা করলাম যে আমার মনে হলো এরকম যে আমি কারো হাত ধরেই হয়তো বিদেশে চলে যেতে পারবো, যে কোনো দেশে আমাকে এরকম মনে হলো। তো প্রায় 7:30 এয়ারপোর্টে আসি, এসে প্রায় 12-13 ঘন্টা ওখানে বসে আসি, কোনো দেখতেছি কি যে একজন লোককে ঢুকতে দিতেছে না, যার কাছে ভিসা পাসপোর্ট আছে তাকে ঢুকতে দিতেছে না, আমাকে কিভাবে দেবে? তো কিছুটা বুঝলাম না, এখান থেকে হয়তো যাওয়া যাবে না। সকাল 6টা হয়ে গেল তখন, তো আবার তো পাশেই রেল স্টেশন, কিন্তু এয়ারপোর্ট রেল স্টেশন, এয়ারপোর্ট রেল স্টেশনে যে ছাদে উঠলাম ট্রেনের, ট্রেনের ছাদে উঠে ওখানে টোকাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া যাবি যাবো ইন্ডিয়া, আমার তো ওখানে ভালো লাগে না, আমাদের আমার আম্মু মারা গেছে, ওকে ওদের দুঃখ বেদনা শেয়ার করলাম, ওদের করে ওকে গেছে বললাম, ওরা বলতো কি ভাইয়া তুমি যেখানে আসো এখানে ভালো, তোমার ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওখানে গেলে তুমি ভাতের অভাবে মারা যাবা, এই অভাব আমরা জানি, কেউ তো আমরা যে ঘুরে আসছি, কয়েকটা টোকাই আসলো যে ঘুরে আসছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তো আমি কারো কথা না শুনে তো রওনা দিলাম যে ইন্ডিয়া যাবো। একজন বললো যে তুমি আখাউড়া রেল স্টেশন থেকে নামবা, ওখান থেকে বর্ডার দেখা যায়, একেবারে দেখা যায়। তো গেলাম আমি আখাউড়া রেল স্টেশন, প্রায় 4-4.5 ঘন্টা রেল জার্নির পরে চলে গেলাম ওখানে।
আপনি টোটাল যাত্রা 11 বছর বয়সে একা একা করতেছেন?
একা একা চলে গেলাম, যে 4-4.5 ঘন্টা নাগাদ আমি আখাউড়া রেল স্টেশন পৌঁছে গেলাম। তো ওখানে যে দেখলাম যে হ্যাঁ সত্যি এখান থেকে বর্ডারটা দেখা যায়, আশেপাশে রাবার রাবার বাগান, যেগুলো রাবার চাষ করা হয়।
আচ্ছা,
রাবার বাগান উঁচু নিচু পাহাড় জমি, তো বর্ডার দেখা যায়। তো আর হাঁটতে হাঁটতে বর্ডারের কাছে গেলাম, দুই দিন অনেক রিকোয়েস্ট করলাম, ভাইয়া আমি ওপারে যাব, অনেক মিথ্যা আসলো নিলাম, আমার মামা আছে, এই সে আছে, ওপারে আমাকে কোন রকম দিয়ে দাও। তো ওটা বললো তোমার মামা আছে, তুমি তাদেরকে বলো না, তারা এসে তোমাকে নিয়ে যেতে পারে, আমাদের কি দরকার। তো এরকম দেখলাম কেউ রাজি করতে পারলাম না, কেউ আমাকে ওইবারে নিয়ে যাওয়ার মতো অনুরোধ পেলাম না। তো হঠাৎ করে খেয়াল করলাম যে একটা মাঝার আছে একবারে বর্ডারের সাথে, মানে আকাউন্ট রেলওয়ে স্টেশনে, এটা একটা মাঝার একটা বটগাছ খুব পাশাপাশি। তো বটগাছে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওটা প্রায় কাঁটা তারের অর্ধেক বেড়া পর্যন্ত। আমি দূর থেকে দেখে ক্যাচ করতে পারলাম, আমি গাছে উঠতে পারতাম খুব ভালো ছোট থেকে, যেহেতু আম টাম চুরি করতাম। তো আমি খুব ক্যাচ করতে পারলাম যে আমি যদি বট গাছটা দিয়ে উঠি ওই ঢালের শেষ প্রান্তে যদি নামি, বেশি দূর হবে না, প্রায় 5 ফিট 5.5 ফিট উচ্চতা হবে, ঠিক আছে। এখন হচ্ছে ডালটা কেটে দিচ্ছে, আগে এরকম ছিল, ঠিক আছে। তো ওই ডালটা দিয়ে যেদিন যাই আমি মাঝখানে নামতে পারবো। তো মাঝখানে নামলাম, নেমে হয়তো নাকি বিএসএফ খুব দূরে ছিল, 2.5 ফুট দূরে ছিল, এই জন্য আরকি আমাকে দেখতে পাইনি, ঠিক আছে। তো নামলাম, ওরকম নেমে দেখলাম যে কাঁটা তারে আমার জুতাটা ছিঁড়ে গেল আর আমার শার্টটা একটুখানি ছিঁড়ে গেল। তো কোন রকম ওই পার হলাম, তো ওই পার হয়ে আমি যাচ্ছি যাচ্ছি ভালোই, প্রায় 1 কিলোমিটার গেলাম, একজন লোক জিজ্ঞেস করলো, ভাই তুমি এখানে কেন আসছো? আমি বললাম, আমি বাংলায় বললাম যে চা বাগান টাগান দেখতে আসছি। কারণ কিছুক্ষণ পরে আমার মাথায় কি আসতো বুঝলাম না, কিছু 8-10টা ছেলে, একেবারে ছোট ছোট ছেলে, তো তারা এসে জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কোথায় যাবে, তুমি এখানে কেন আসছো? তাই আমি বললাম, আমি বিএসএফ কাছে রাখো, মানে একটু বেশি পাকনামি করলাম, বিএসএফ কাছে রাখো, না এদের ঘুম না হো, ঠিক আছে, এইভাবে বললাম। তো ওরা আমার ভাষায় করে বিএসএফ মানে কি বলতেছে না বলতেছে, আমি বড় গাবে ছেলে, এরকম এভাবে বললাম আমি, ঠিক আছে, যে গুলি করে তারা ওদের আমি ছেলে। তো ওরা বললো, পাগল পাগল কি বলে না বলে। এই কথা বলার সাথে সাথে আমার মস্তিষ্কে একটা বাড়ি মানলো, আমি এখন কোথায় আছি, আমি কোথায়, এখানে তোমাকে কেউ চিনে না, আমার ভাষা বুঝে না, মানে দুই চোখের পানি আমি ঠিক রাখতে পারতেছি না। পরে কি আর একা একা হাঁটা শুরু করলাম, খুব কষ্ট, যে ওখানে আমার এত পরিচিত যারা ছিল ঢাকাতে তাদের কথা শুধু মনে পড়তে লাগলো আমার, যেহেতু আমি দেশের বাইরে চলে গেছি, কেউ খুব মনে খুব কষ্ট পাচ্ছিলাম তখন। তো তার ভিতরে একবার বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিতে ভিজলাম, আবার জামা কাপড় শুকিয়ে গেল, মানে সকাল 11:30 কিন্তু আমি ওই আকালদা স্টেশন গেলাম। তো তখন প্রায় 2:30 বেজে গেছে, হাঁটতে হাঁটতে পার হয়ে। তো রাস্তা ছিল এরকম যে কিছু অনেক উঁচু, কিছু অনেক নিচু, ঠিক আছে। একটা সাইকেল নিয়ে যদি উঠি, উঠতে খুব কষ্ট হয়ে যায়, আবার নামতে সময় দেখা যায় সাইকেলটা মোটরসাইকেলের স্পিড বেশি হয়ে যায়, এত উঁচু নিচু ঢাল ছিল। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে ক্যাচ করতে পারি, দেখতে পাই যে একটা ছেলে প্রায় কথা বলতেছে, প্রায় 200 মিটার দূরে একটা দুইতলা মাটির বাড়ি, ওই মাটির বাড়ি জানলা দিয়ে একটা মেয়ে তাকিয়ে আছে, আর ছেলে রাস্তায় দাঁড়িয়ে দিয়ে কথা বলতেছে। পাশে একটা সাইকেল রাখা, খুব পাশে বলতে কি প্রায় 30 মিটার দূরত্ব সাইকেলটা রাখা, একটা গাছের সাথে হেলান দিয়ে রাখা, আর ওইখানে দাঁড়িয়ে দিয়ে কথা বলতেছে। মানে ও পিছন দিক যদি না ঘুরে তো সাইকেলটা দেখতে পাবে না,
মেয়েটা দেখতে পাবে না,
মেয়েটা কিভাবে দেখবে, মেয়েটা তো ওর সাথে ব্যস্ত, ও কি ইশারা কথা বলতেছে যেহেতু ওরা দুজন। তো আমি খুব ভালো করে ক্যাচ করলাম, যেহেতু ব্যাপারে অভিজ্ঞতা আছে, আগে ছুরি বুটি করছি। তো কি করলাম, হাতে করে পিছন দিয়ে যে সাইকেলটা নিয়ে আমি চলে গেলাম, সাইকেলটা লক ছিল না, সাইকেলটা নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পর প্রায় 3-3.5 কিলো গেলাম সাইকেলটা নিয়ে, খুব উঁচু নিচু, কিন্তু কষ্ট হচ্ছিল, পেটে খুব ক্ষুধা ছিল, অনেক কষ্ট হচ্ছিল আমার। তো তখন হঠাৎ করে দেখলাম যে আমার একটা ট্রাক, তো একটা ট্রাক আছে, সিঙ্গেল রোড ছিল, ওয়ান বাই ওয়ান রোড ছিল, একটা ট্রাক আসার কারণে মানে আমার সামনে চাকাটা মাটিতে পড়ে যায়, পড়ে গেছে জানাতে আমিও পড়ে যাই, পড়ে যাই, আমার জুতাটা পুরোপুরি ছিঁড়ে যায়, তারপর সাইকেলের সামনে রিংটা দেখা হয়ে যায় চাকার। তো কি করলাম, সামনে একটা বাজার দেখতে পেলাম, তো ঠেলতে ঠেলতে বাজার পর্যন্ত নিয়ে গেলাম, ওখানে যে বোবা সেজে গেলাম আমি, যে আমার বাসা থেকেও বুঝে না, আমি ওখানে আগে বুঝতে পারছি ব্যাপারটা। তো বোবা সেজে ওকে কোন রকম ইশারায় বুঝাইতে পারলাম যে এই সাইকেলটা আমার বিক্রি করা প্রয়োজন, আমি ত্রিপুরা যাবো, এই আমার জাতীয় পরিব করো। তো কি করলো, সাইকেলটা কিন্তু একেবারে নতুন ছিল, ঠিক আছে, একেবারে ইনটেক সাইকেল, 1000 টাকা দিতে হয়েছে আমাকে।
আচ্ছা, 1000 রুপি,
1000 রুপি, ঠিক আছে, দেওয়া হলো। তো 1000 রুপি,
আপনি যে এভাবে মানে গাছ দিয়ে ওই পারে গিয়ে আপনি যে ইন্ডিয়ার ভিতরে চলে যাচ্ছেন, আমি ব্যাপারটাই বুঝতে পারছি না, এটা তো এত সহজ ব্যাপার না, আপনি তো গুলিও খাইতে পারতেন।
গুলিও খাইতে পারতাম, কিন্তু বিএসএফ তো আমাকে দেখেনি, আমি তো বর্ডার ক্রস করেই ফেলছি, তারপরে ব্যাপার চললাম, তো রানিং এ হাঁটার উপরে এসেছিলাম, পিছন থেকে তো কেউ আমাকে ডাকবে জিজ্ঞেস করেনি, আর যারা বড়রা জিজ্ঞেস,
হাজার হাজার লোকের সাথে প্ল্যান করে বুঝে শুনে চুরি করে যাইতে গিয়েও গুলি খায় মানুষ, সেখানে আপনি কাউকে কিছু জিজ্ঞেস না করে নিজের মতন পথে নিজের মতন ইন্ডিয়ায় চলে গেছেন, সাইকেলও চুরি করছেন আবার বিক্রিও করতেছেন। তারপর
তারপর আপনি সাইকেলটা বিক্রি করে 1000 রুপি আমাকে দিল। তো আমি ওখান থেকে সোজা আমার পুরো ভিজে ছিল, তো ওখান থেকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এখান থেকে আগে শুনছি একটা ছেলের কাছে, যেহেতু হাতি ওই পানি খেতে গেছিলাম এক বাসায়, তো ওইখান থেকে একটা ছেলের থেকে শুনছিলাম যে এখান থেকে ত্রিপুরা প্রায় আরো 10 টাকা গাড়ি ভাড়া, মানে 5-7 কিলো হবে এখান থেকে ত্রিপুরা। কি করলাম, ওখান থেকে বাসে উঠলাম, আমার জামা কাপড় ভিজা ছিল, বাসে উঠলাম, উঠে ওখান থেকে ত্রিপুরা গেলাম, যে নামলাম একটা দোকানে গেলাম, চার দোকানে, ও সরি, চার দোকানে আগে চা বসে ওখানে দেখতে পেলাম কি যে সিদ্ধি সিগিট বিষয়, মানে ইস্তি গাঁজা বেচা হয় ওখানে, খুব সুন্দর ভাবে গাছ সাজিয়ে রাখতে এক একটা পদের মোটা কালা লাল মোটা কালা সাদা এরকম সাজিয়ে রাখানো হয়েছে। তো ওখান থেকে দুইটা টিকিট কিনলাম মাত্র 3 টাকা দিয়ে।
আচ্ছা,
দুইটা টিকিট কিনলাম নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইলাম। খাওয়া দাওয়া করে হাঁটতেছি তো একটা দোকানে গেলাম যে আবার টিকিট স্মোক করতাম তখন খুব বেশি, তো টিকিট দিয়ে কিনলাম। তো ওই লোকটার সাথে কথা বললাম, ভাই আশেপাশে মুসলিম পড়তে আছে কোথায়? ভালোই বুঝতে শিখেছে, আমি কথাবার্তা বলতে পারি, সবাইকে বুঝাতে পারি, এরকম একটা অবস্থা। তো লোকটা বলো যে ওদিকে মুসলিম চাই। আমি ওকে বললাম আমি ইন্ডিয়া থেকে এসেছি, এরকম
বাংলাদেশ থেকে
আমি এসেছি, তো এরকম এরকম ব্যবস্থা কাহিনী হয়েছে আমার সাথে। তো এর মধ্যে একটা প্ল্যান বানিয়ে ফেললাম যে আমি যখন যাবো রাস্তায় থাকবো কার বাসায় কি করবো। কেউ যদি জিজ্ঞেস করে বলবো হয়তো আমাকে কেউ আমাকে চাকরির খোঁজ আমাকে আনছিল, ওই জায়গায় চাকরির জন্য আনছিল, এনে আমাকে মেরে ধরে সব টাকা পয়সা রেখে আমাকে ছেড়ে দিছে। তো এরকম একটা মিথ্যা আশ্রয় নিবো আমি চিন্তা ভাবনা করতে। হ্যাঁ, তো এরকম বড় সাইডে চলে গেলাম। ওই বড় সাইডটা ছিল পীরপুরা শহরের একটা বড় সাইড, ওখানে মুসলিম পট্টি থাকে। ঠিক আছে, তো ওই মুসলিম পট্টিতে আমি গেলাম। যাওয়ার পরে একজন লোক পেলাম, সোহেবুল্লাহ জামান, উনি পেশায় পুলিশ অফিসার। তো উনি আর কি প্রেসার আমাদের শেষ পর্যায়ে, আমি ওখানে একা একা হাঁটতেছি। ঠিক আছে, বৃষ্টিতে আমার শরীর ভিজা, বৃষ্টির দিন ছিল যেহেতু। তো এসে নামাজের পরপর দেখলাম একটা লোক বের হলো। তো আমি কাঁপতেছিলাম আর একা একা আকাশের দিকে চেয়েছিলাম, মানে তখন আমার মার কথা মনে পড়ছে, আমি একটু আকাশের দিক চাই সবসময়। আমার মার কথা মনে পড়লাম, একটু আকাশের দিক চাই। তো আমি আকাশের দিক চেয়ে দিতে মনে খেয়ে খেয়ে হঠাৎ করে উনি পিছন থেকে আমার গাড়ি হাত রাখছে, গাড়ি হাতে আমি ভয় পেয়ে গেছি। পরে উনি বললো সব উনাকে সব এরকম মিথ্যা কথা বললাম যে এরকম এরকম আমাকে তো এই মিয়াপাড়া বর্ডার দিয়ে একজন লোক আমাকে নিয়ে আসছে, আমার কাকা হয়তো সম্পর্কের, আমাকে বলা হয়েছিল আমি ইলেকট্রনিক কাজ করতাম, ফ্যান মোটর, এগুলো আমাকে শিখাবে।
আচ্ছা,
যেহেতু এই কাজগুলো আমার বড় ভাই করে, এখনো করে, তো এই কাজগুলো আমাকে শিখাবে, এই জন্য আমাকে আনছে। এনে তো আমাকে 15,000 টাকা ছিল, টাকা টুকু রেখে দিচ্ছে, আমার ফোন টোন রেখে দিচ্ছে, আমাকে মেরেতে তাড়িয়ে দিচ্ছে।
এত মানে
এত বড় মিথ্যা
ঘটনা আপনি বানায় মিথ্যা বলে দিলেন।
জি, বলে দিলাম। তো তারপর যেটা হলো যে ওই লোকটা মানে পুলিশ অফিসার ছিল, উনি আমার কথাগুলো ক্যাচ করছিল যে কথার ভিতর কোন জায়গায় ভুল ত্রুটি আছে কিনা, উনি এই ব্যাপারগুলো দেখতেছিল। তো আবার দ্বিতীয় কথা, তো উনি বললো আচ্ছা তুমি সমস্যাতে বাসে আসো। আমি ওনাকে কেঁদে কেঁদে এটাই বললাম যে আমি এখানে বেশি দিন থাকবো না, আমাকে 2-3 দিন ভিতরে জেলা হোক আমাকে বাড়ি পাঠিয়ে দিন। কিন্তু আগে কি বলবো, ওনার এই লোক দরকার ছিল, ওনার একজন কর্মচারী দরকার ছিল, যেহেতু উনি আমাকে থাকতে চাই। তো ওনার একটা গিফট হাউস আসছিল, যেখানে গিফট বিক্রি করা হয়, কাঁচের গ্লাস থেকে শুরু করে যত রকমের গিফট হয় আর কি, ওগুলা উনি বিক্রি করতো। পাশাপাশি উনি পুলিশ অফিসার ছিল। তো ওনার গিফটের দোকান আমাকে রাখলো, তাই মাসখানিক হয়ে গেল আমার থাকতে। আমি প্রতিদিন কান্না করতাম, সে প্রতিদিন আমার একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় সে কান্না করি করতাম।
খাওয়া দাওয়া অন্যান্য
সব ওনার বাড়িতে ছিল, থাকা খাওয়া সব ওনার বাড়িতে ছিল। উনি বলতো যে মানে তোমার টাকা তো কলা দিন, তুমি নিয়ে সমস্যা নেই, মানে উনি ব্যাপারটা সিসি ক্যামেরা ছিল ওনার, এসে আমি কয় টাকা দিতাম না নিতাম, চুরি করতে পারতাম না, কয় টাকা না নিতাম দেখাই যেত, যে 50 টাকা নোট বাই করে ওখানে সিসি ক্যামেরা নোট হয়ে থাকতো, উনি এসে পরে মনিটরে দেখতো ব্যাপারটা। তো 20-30 টাকা হয়তো নিতাম, নিয়ে আমি যে রেখে করতাম। তো করতে করতে এক সময় এই প্রায় 27-28 দিন হয়ে গেছে আমার ওখানে টাকা। তো হঠাৎ করে দেখলাম কি একদিন রাত্রে ওনার বাড়িতে চোর আসে, ওনার বাড়িতে চোর এসে, তো প্রায় 2টা নাগাদ হবে তখন, চোর এসে তো ওনার সিন্দুক থেকে মনে করেন ভেঙে চুয়ে সিন্ধুক আলমারি ছিল, ফার্স্টে আলমারি ভাঙছে, তারপর সিন্ধুক ভাঙছে, ভেঙে যা আসছিল খেয়ে আসি গয়নাগাটি যা ছিল সব নিয়ে চলে গেল। তো যা সবাই ডাকাডাকি শুরু করলো, সিলেছিল শুরু করছে যে চোর আসছে বাড়িতে, আশেপাশের লোক সবাই আসলো। আমিও গেলাম, যে দেখলাম হ্যাঁ সিন্ধুক সিন্ধুক ফাঁকা হয়ে গেছে, চুরি করছে। তো চোররা কিন্তু যাওয়ার সময় আমার ঘরের পাশ দিয়ে গেছে। তো আমার ঘরের পাশ দিয়ে আমার ঘরটা ছিল বাঁশের বেড়ার, তো ওই বাঁশের বেড়ার ভিতরে একটা চেন পড়ে রয়েছে, মানে বেড়ার ভিতরে আটকে আছে চেনটা,
গোল্ড চেন,
গোল্ড সোনার চেন, চেনটা 98,000 টাকা হবে বাংলা টাকা। মাথায় দুশ্চিন্তা চলে আসছে, এবার আমি থাকবো না, যেভাবে হোক আমি বাংলাদেশে ফিরে যাবো, যেহেতু একটা চেন পাইছি আজ আমার থাকার কোন প্রয়োজন নেই। তো পরের দিন 50টা টাকা ক্যাশে থেকে নিয়ে একটা রিক্সা উঠে চলে গেলাম আবার ত্রিপুরা। তো ত্রিপুরা যে ওই যে ওই মিথ্যাটা এবার বললাম, যেটা ওই পুলিশ অফিসারকে বলছিলাম যে এভাবে আমাকে আনছে, এনে তো আমাকে মেরে দিয়ে সব টাকা পয়সা রেখে দিছে, এরকম একটা মিথ্যা স্টোরি পুলিশকে বললাম। পরে পুলিশ বললো আচ্ছা ঠিক আছে স্যারের সাথে কথা বলি। তো আমাকে ভিতরে নিয়ে গেল, নিয়ে যে স্যারের সাথে কথাবার্তা বললো, একইভাবে সবাইকে আমি বুঝাচ্ছিলাম ব্যাপারগুলো যে আমি সত্যি আমি কাজের জন্য এখানে আসছিলাম আর আমার এই অবস্থা হয়েছে।
তখন তো আপনার কাছে 98,000 টাকা দামের একটা গোল্ড চেইন
ছিল,
চেক করলে তো পুলিশ পাবে
না, পাওয়ার কোনো পসিবিলিটি ছিল না, কারণ মুখের ভিতরে ছিল একবার, তারপরে একবার আমার মাজার ভিতরে রাখা হইতো, একবার আমার মাথা চুলের ভিতরে রাখা হইতো, এইভাবে লুকিয়ে রাখতাম।
আমাদের আমাদের বিরতি নেবার সময় আবারও চলে এসেছে। আমরা একটা বিরতি নেব, বিরতির পরে জানবো যে ইন্ডিয়া থেকে মাত্র 11-12 বছর বয়সের একটা বাচ্চা ছেলে একটা গোল্ডের চেইন চুরি করে পকেটে রেখে কিংবা মুখের ভিতরে রেখে কিংবা চুলের ভিতরে রেখে কিংবা মাজার ভিতরে রেখে কিভাবে সেটা সহ আবার বাংলাদেশে ফেরত আসে, যেখানে হাজার হাজার মানুষ ইন্ডিয়ায় যাওয়ার বা দেশের বাইরে যাওয়ার ধান্দায় পাচার হয়ে যাচ্ছে, নানান দেশে মারা যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে, সেখানে 11 বছর একটা বয়সের একটা ছেলে কিভাবে এই যাত্রাটা সঠিকভাবে করলো আমরা আরেকটু ক্লিন ভাবে জানবো। তবে সেই জন্য আপনাকে এই বিরতিটাতে অপেক্ষা করতে হবে, বিরতির পর থাকছে আবারও ফেরদৌসের ঘটনা। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই, আগামী সপ্তাহ থেকে যাহা বলিব সত্য বলিব থাকছে একই দিনে একই সময়ে কিন্তু ভিন্ন আঙ্গিকে, কথা হবে আপনার সাথে আগামী রবিবার রাত 11টায়। চলে যাচ্ছে বিরতিতে, বিরতির পরে আবারও ফিরছি রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব নিয়ে। Royal Tiger Twig presents Jahabolibo Shuttabolibo. Recharge yourself. Royal Tiger Twig presents Jahabolibo Shuttabolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও 89.2। ছোট্ট একটা বিরতির পর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব নিয়ে আমি রেহান আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আমাদের সাথে ফেরদৌস এখনো আছে, আর আমরা শেষ দেখেছিলাম যে সে ইন্ডিয়াতে ত্রিপুরায় সেখানে একটা দোকানে সে চাকরি করত, সেই দোকান থেকে আসার পথে সে সেখানে চাকরি ছেড়ে দেয় কারণ সে তার হাতে একটা চেইন পড়ে গিয়েছিল, যেই চেইনটা চোরেরা চুরি করতে গিয়ে ওনার ঘরের সামনে তাম্ভাও ফেলে দিয়ে যায়। সেই জিনিসটা নিয়ে 11 বছর বয়সের একটা বাচ্চা ছেলের মানসিক সাহস আছে, সে সেই জিনিসটা নিয়ে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে সাহায্য চাইতে গিয়ে কি হয় এখন সেটা জানবো।
জি, তারপরে তারা ডিসিশন নেয় যে তারা খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে আমাকে, চেক করে আশেপাশে কিছু আছে কিনা। তো তারা ছোট মানুষ, খুব মায়া হয় তাদের, তো তারা নিয়ে যায়, প্রথমে নিয়ে আমাকে জেলে দেয় যে তুমি 3 দিনে জেল থাকবে তারপর চলে যাবা বাংলাদেশে। তো জেলে দেয়, তো যে জেলটাতে প্রথম নিয়ে যায় ওখানে সবাই কি বড় মানে 18 বছরের নিচে হলে থাকতে পারবে না, ওখানে উপরে হলে পারবে।
আচ্ছা আচ্ছা।
তো আমি তো ছোট, তো আমাকে ওখানে রাখা হয়েছে, 10 মিনিট পরে আমার ওখানে বাইক করা হয়েছে আমাকে।
আচ্ছা,
বের করে যায় আর একটা কোর্টে রাখা হয়েছে যেখানে সবাই ছোটরা থাকে। তো কোর্টে রাখলো প্রায় 4-5 দিন, যাওয়ার সাথে সাথে কোর্টে ঢুকার আগে আমাকে খুব চেক, তখন আমার চেনটা ছিল জিব্রার নিচে, আমার মুখে জিব্রার নিচে ছিল, খুব চেক করলো আমাকে, পুরো ল্যাংটা করে চেক করা হলো কি জেলখানা ছেলে হলে এরকমই হয় সব,
একদম উলঙ্গ করে
চেক করা হয়। তো চেক টেক করলো, পেলো না। তো রুটিন অনুযায়ী আমাকে কাজ দিল যে তুমি প্রতিদিন সকালে উঠবা, ওরা পূজা করতো যেহেতু হিন্দু ছিল, পূজা টুজা করতো, প্রতিদিন সকালে উঠে ওইটা মুসবা, মুসে দেন বিস্কুট খাবা। তো সকালে ফার্স্টে এই 8টা বাজে 2টা বিস্কুট আর 2টা বাতাসা এরকম, আর একটা কি যেন একটা রুটির মতো এরকম ছোট দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। আর দুপুরে খাবার দেওয়া হয় ভাত, আর রাত্রে 7টা সন্ধ্যার দিকে ভাত দেওয়া হয়, বাস এনাফ, আর কোনো খাবার দাবার নেই। তো এরকমই চলতে থাকে প্রায় 4-5 দিন, খুব কষ্ট হয় কেননা ওরা আমাকে মারধর করতো, ওটা আমাদেরকে মেরে হাসা। টিভিও ছিল ভিতরে, টিভি দেখতাম, তো দেখা যাচ্ছে আমি টিভি দেখা মুভি দেখতেছি, দেখে একটু জোরে কথা বলছি, সাহায্য চাইছে, 10 বছর থাপ্পড় খাওয়া হয়ে গেছে আমার, ওদিক দিয়ে একজন মারতেছে, পিছিয়ে ঘুরে তাকাইছি কে মারছে বলতে পারি না।
আচ্ছা,
এরকম এরকম ব্যাপার হতো, খুব টর্চার করতো আমাকে। তো একসময় নাকি 4-5 দিন সময় হয়ে গেল, আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য করে নেওয়া হলো। তো তারপরে যেটা হলো যে জজ বললো যে সমস্যা নেই, তুমি আগামীকালকে তোমার তুমি বাংলাদেশে ফিরে যেতে পারবা, তুমি কোথা দিয়ে যাবা আমাকে জিজ্ঞেস করো। তো আমি বললাম যে আমি যেখান থেকে আসছি আকাউরা রেজিস্ট্রেশন ওখান দিয়ে আমি যাবো। তো আগামীকাল প্রায় 3:30 নাগাদ তারা আসলো, একটা গাড়ি আসলো আমাকে নিতে, সেই গাড়ি করে নিয়ে আমাকে আকাউরা রেজিস্ট্রেশন ছাড়লো।
সেই গাড়িতে কি শুধু আপনি ছিলেন নাকি
না কেউ ছিল না, কেন যেহেতু বাঙালি আমি একজনই ছিলাম ওখানে।
আচ্ছা,
তো ওই গাড়িতে আমাকে নিয়ে আসা হলো। তো নিয়ে এসে আমি যেই স্টেশন ধরে আমি কি গেছি ওই স্টেশনটা কিন্তু আমি পাইনি, অন্য একটা স্টেশন পাইছি যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। তো কোন রকম
বাংলাদেশে,
তো তো ব্যাপারটা হলো কি তাই ঘন্টাখানিক পরে আমি চলে আসলাম বর্ডারের কাছাকাছি। তো বিএসএফ বারবার আর কি আমার নাম পরিচয় ঠিকানা দেশে পারি, এগুলো ওরা জেলখানে এটাই ক্যাচ করে বেশি, নাম পরিচয় সব ঠিক আছে কিনা তাহলে এটা ওই আসামি। তো এরকম চেক টেক করলো, সবকিছু ঠিকঠাক পাইলো, তো আমাকে ছেড়ে দিলো। তো আমি আসলাম ওটা দিয়ে বাংলাদেশে চলে আসতে পারলাম ওই চেটা নিয়ে, বর্ডার পার ক্রস করলাম। তো তারপর রেলওয়ে স্টেশনে আসলাম আবার আগের মতো, কমলাপুর চলে গেলাম, ওখানে ছাদে উঠে কমলাপুর এসে তো এখান থেকে প্ল্যান করলাম যে যাই বাড়িতে চলে যাই। তো ওই যে বাড়িতে যাবো, তো গ্রামে যাওয়ার আগেই ওই স্টেশনে রেলওয়ে স্টেশনে এক গাঁজাখোরের সাথে পরিচয় হয়ে গেল, গাঁজা খেতেছিল, তো আমিও তো গাঁজা কম বেশি খাই, তো পরিচয় হয়ে গেল। তো ওই গাঁজা খোরকে বললাম কি চল কক্সবাজার যাই ঘুরে আসি। আমি বললাম
আচ্ছা
যে কক্সবাজার যাবো, আমার কাছে এরকম লোকের চেন আছে। তো মজার ব্যাপার হলো গাঁজা খোরটা কিন্তু বিবাহিত, তো ওর বউকে দিয়ে ব্যবস্থা করতে পারে এই চেনটা। ওর এরকম আইডিয়া ছিল, তো আমি একটু ভয় পাইতেছিলাম যেহেতু আমার মাইরা দুটা দিয়ে চেনটা রেখা দেয়, আমি ছোট মানুষ কিছু করতে পারি, এরকম ভয় পাইতেছিলাম। কিন্তু আসলে এরকম কিছু করেনি, ওর বউকে দিয়ে চেনটা বিক্রি করাইছে।
কত টাকা বিক্রি করলো?
কত টাকা বিক্রি করতে যায়নি, আমার হাতে 22,000 টাকা দেওয়া হয়েছে মাত্র।
মাত্র 22,000 টাকা? আচ্ছা।
তো আমি চলে গেলাম কক্সবাজার। ওকে নিয়ে যেতে চাইছিলাম, তো যাবে না মানুষ, মানে ও কিছু টাকা রাখি এরকম বোঝা যায়। তো 22,000 টাকা দিল, কক্সবাজার এক মাস থাকলাম, থেকে ওখানে যে ঘোরাফেরা করলাম, পরে আবার দিন বাড়িতে আসলাম। তো বাড়িতে আসলাম সবাই আমাকে খোঁজাখুঁজি করতেছে।
আপনি যে বাংলাদেশে এসেও আপনার বাবার খোঁজ নিলেন না, আপনার বোন আপনাকে এত আদর করে তাদের খোঁজ নিলেন না, কক্সবাজারে ঘুরতে চলে গেলেন, আপনার কি মাথায় কখনো এই টেনশনটা আসে নাই যে ওনারা আমাকে নিয়ে কি করতেছে, কি ভাবতেছে, কি চিন্তা করতেছে?
না আসে না, এটা মানে কি স্বভাব হয়ে গেছে আমার এরকম একটা, তাদের কাছে না দেখে না দেখে মানে চোখের আড়াল তো মনের আড়াল এরকম একটা ব্যাপার আমার কাছে কাজ করতো সবসময়। তো যে হলো যে কক্সবাজার এক মাস ঘুরে টুরে আসলাম বাড়িতে। তো আসার পরে এক দেড় বছর খুব ঠান্ডা ছিলাম, মন মন সব জেল তেল খেতে আসলাম, মন হচ্ছে ভালো হয়ে
গেছে। 22,000 টাকা কি কক্সবাজারে?
কক্সবাজারে শেষ। তো শেষ হয়ে গেল, চলে আসলাম বাড়িতে, প্রায় এক দেড় বছর চলে গেল। 2012 সালের ঘটনা, তারপরে শুরু করি। তো সেখান থেকে মানে কোন চাকরি দেখছে মন বসতো না আমার, ভালো আছে মন বসতো না। তো হঠাৎ করে চলে গেলাম গাড়ির লাইনে, লোক আছে যার নাম ইমরান, তার সাথে গেলাম গাড়ির লাইনে।
গাড়ির লাইনে কি কাজ?
গাড়ির লাইনে মানে টাটা ১৬১৫ মডেলের যে গাড়িগুলো কভারমেন্ট গুলো হয়, এই কভারমেন্টের হেল্পার হিসাবে আমি
যাচ্ছি। হেল্পার হিসাবে আপনি কাজ নিলেন?
আচ্ছা। তো উঠলাম প্রথম দিন ভালোই, ড্রাইভারের সাথে উঠলাম, গাড়িটা চলে ঢাকা তুলছি, ঢাকা সিটাঙ্গে টিপ মারে বেশি। তো এরকম একটা গাড়িতে উঠলাম, আমার ড্রাইভারের নাম ছিল রাজু।
আচ্ছা।
তো উনি নিয়ে গেল ফার্স্ট টিপ, আমরা লোড করবো হলো নারায়ণগঞ্জ দিয়ে ভিতরে পঞ্চকুটি দিয়ে একটু ভিতরে যেতে হয় মুক্তারপুর জায়গাটার নাম, ওখানে এক্সিডেন্ট আছে। তো ওই এক্সিডেন্ট মেল থেকে যে লোড ট্রোড করে আমরা চলে আসবো এরকম কথা। তো লোড ট্রোড করলাম প্রায় 10:30 নাগাদ। লোড করে নিয়ে যেতে হবে আপনার এই চিটাগাং নিমতলি নিয়ে যেতে হবে।
আচ্ছা আচ্ছা। এই ট্রিপ আপনারা ঠিক করলেন?
হ্যাঁ। তো ভাড়া ছিল 17,500 টাকা ভাড়া ছিল। কিন্তু কাগজপাতি আমি আনতাম যে কোন চিটা কোথায় যাবে, আমি মোটামুটি বুঝতাম যে কি লিখছে না লিখছে।
আচ্ছা। আর হেল্পার হিসেবে আপনি কত টাকা পাবেন?
হেল্পার হিসেবে আমি কত টাকা পাবো? আমার দৈনিক খোরাকি 400 টাকা, খাওয়া দাওয়া সব সহ, বেতন টেতন সহ 400 টাকা, এর বেশি না, মাসে 12,000 টাকা। তো এরকম তো গেলাম চিটাগাং। তো যেতে যেতে কথা ড্রাইভারের কথা বলতেছে মামা, একজন ফোন দিল, ড্রাইভার ফোন দিয়ে বলতেছে মামা এই আগামীকালকে এরকম এরকম ট্রিপ লাগবে, আমি আসতেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ড্রাইভার কি করলো, ওখানে যে গাড়িটা আনলোড করে আগামীকালকে না গাড়ি খালি গাড়ি নিয়ে চলে আসলো, যে ওখান থেকে কিন্তু ট্রিপটা বেসিক্যালি ওখানে ট্রিপ নিয়ে তারপরে ওনার আসার কথা।
হ্যাঁ।
কিন্তু উনি আসলে ট্রিপটা নিলেন না, উনি খালি খালি গাড়িটা নিয়ে চলে আসলেন কুমিল্লা স্টিল মিল নিয়ে পাড়া 14 গ্রাম এদিকে ব্যাপারটা
বোঝা।
ঠিক আছে। তো ওখান থেকে উনি কি করলো, প্রায় 3 ফিটের মতো একটা বক্স
কার্টুন,
কার্টুন 3 ফিটের মতো একটা কার্টুন, প্রায় 24টা কার্টুন এসে ডালা খুলে দিলাম আমি। আমাকে বললো তুমি ডালা খুলো, গাড়িটা অন্ধকার একটা রাস্তা গলি ভিতরে নামিয়ে দিচ্ছে।
এটা তো আপনাদের ট্রিপের মধ্যে প্ল্যান ছিল না?
না ছিল না।
আমি বলি আপনারা ট্রিপে প্রথমে গেলেন,
হ্যাঁ,
মাল নিয়ে গেলেন,
হ্যাঁ,
মাল নিয়ে গিয়ে এক জায়গায় দিলেন ডেলিভারি,
ডেলিভারি দিলাম।
ডেলিভারি দেওয়ার পরে এবার সেই গাড়ি ড্রাইভার ফেরত নিয়ে আসলো মাঝখানের আরেক জায়গায়,
হ্যাঁ,
সেখান থেকে আবার সে 24টা কার্টুন ভরলো কোনো একটা কিছুর। আপনি তো জানেন না ওটা কিসের। এই যে আবার মাঝখানে আবার আসা যাওয়া, এটা আবার আপনারা যেখান থেকে গাড়ি ভাড়া নিয়েছেন, ড্রাইভার ট্রিপ ভাড়া নিয়েছে, সেখানে এটা জানানো ছিল না?
না,
এটা মাঝখানে শুধু ড্রাইভারের দুর্নীতি।
জি।
আচ্ছা, তারপরে?
তো ড্রাইভার কি করলো, ওখান থেকে লোড করে আসার কথা ছিল ওনার।
হ্যাঁ হ্যাঁ।
তো ড্রাইভার বললো কি মামা আমার গাড়িতে কোনো খালি হয়নি, মানে মিথ্যা কথা বলছে, গাড়ি কিন্তু খালি হয়ে গেছে অলরেডি। তো বললো মামা, মানে মহাজনকে বললো যে মামা আমার গাড়ি তো খালি হয়নি, গাড়ি খালি হতে দেরি হবে, লেবার নেই। ঠিক আছে। এই কথা বলে ওখান থেকে গাড়ি খালি গাড়ি নিয়ে সাথে নিয়ে চলে আসলো কুমিল্লা 14 গ্রাম,
24টা কার্টুন নিল,
24টা কার্টুন নিল, নিয়ে সেখান থেকে রওনা দিল ঢাকা ইসের উদ্দেশ্যে, আপনার এই নারায়ণগঞ্জ ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিল।
ঠিক আছে।
ফতুল্লাই নামে মালগুলো তো উঠাইলো, বাস নিয়ে আসতো, চলে এসে প্রায় ফতুল্লা মালগুলো আনলোড করলাম রাত্রি রাত্রি করে। আবার সেই গাড়ি রাত্রে কিন্তু সে নিয়ে চলে গেল, প্রায় রাত শেষ হওয়ার আগেই মদনপুর নিয়ে চলে গেছে সেই ফতুল্লা থেকে গাড়ি, যেহেতু মালিক প্রতি আরো গাড়ি আসতে না বুঝতে পারে ওখানে নিয়ে একটা স্থানে রাখলো, যেহেতু ওই তেলের পাম্প এক রাখলো, একটা তেলের পাম্পে রেখে আমাকে 1,000 টাকা দিল, বললো আমাকে 1,000 টাকা দিয়ে একটা সিগারেট, আমি নিজেই স্টিক বানিয়ে দিতাম, ওনাকে গাঁজা বানিয়ে দিতাম, উনি খাইতো, ব্যাপারটা ছিল এরকম। তো আমি দুইটা সিগারেট বানাইতেছি, উনি খাচ্ছে, বলতেছে ওগুলোর ভিতরে কি আসছে কি জানো? আমি বললাম না, ওগুলোর ভিতরে গাঁজা ছিল, ইয়াবা ছিল, ফেন্সিও ছিল, ঠিক আছে, এরকম
30 কার্টন ড্রাগস
জি এগুলা ছিল ওটার ভিতরে, তো এরকম বললো যে এগুলা ছিল। তো দিনকাল এরকম যেতে ছিল, দুই টাকা টিপ মারতাম, প্রত্যেক সাথে দুইটা করে টিপ মারা হইতো।
আচ্ছা,
তো এরকম করে দিনকাল
যাচ্ছে। 1000 টাকা তো টোটালি এক্সট্রা দিল,
এক্সট্রা
ওই যে মাঝখানে টিপটা মারার জন্য,
হ্যাঁ,
যাতে আপনি কাউকে না বলেন,
না বল।
আচ্ছা, তারপর তারপর
তারপর আর কি হলো, 1000 টাকা দিয়ে চলে গেল বাসায়। তো আমি গায়ে ধুয়ে টুয়ে মুছে রাখলাম যত্ন যত্ন করে। তো পরের দিন সে আসলো, প্রায় আর দুই সপ্তাহ পরে একটা টিপ ঠিক হলো, যেটা হলো আমরা ঢাকা আখাউড়া কক্সবাজার যাবো, আখাউড়া চকরিয়া, সরি বলেছে কক্সবাজার চকরিয়া যাবো।
আচ্ছা,
এই টিপটাতে টিপটা প্রায় 27-28 টাকার টিপ, এটা হয়েছে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে যাবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে যে কক্সবাজার চকরিয়া নামবে। তো 20টা বস্তা ছিল, তারপরে 72 কেজি 200 কেজি উপরে গাঁদা ছিল ওখানে, ঠিক আছে। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড ফাইন, ও এখানে আসছে, তো আমার বলা হয়নি, ফ্রেন্ড ফাইনকে আমি নিয়ে গেছিলাম ওই টিপটা আমার সাথে, যে কি হয় না হয় এটা বলা।
চাকরি করতো না,
সে চাকরি করতো না, সে জাস্ট আমার সাথে ঘুরতে যাবে, যে তোমার খুব ক্লোজ তো ঘুরতে যাবে। তো তাকেও নিয়ে গেছি, সে বললো যে মামা আমার গাড়িতে তো মেহমান আছে, আমার ড্রাইভার বললো এই টিপটা, তো আমার গাড়িতে তো মেহমান আছে, কি করা যায়, কোনো সমস্যা নাই, উঠা যাওয়া যাবে। তো ফাইনকে নামাই দিল গাড়িতে, বললো কি ফাইন পিছনে প্রাইভেট কারে আসবে, তোমরা এগুলো নিয়ে যাও, যারা ব্যবসায়ী তাদের ছিল প্রাইভেট কার, মানে মেন ব্যবসায়ী নামটা বলে দিয়ে আমি সেলিম, ঠিক আছে,
মানে গাজামদের ব্যবসা যে করছে,
মেন ডিলার ছিল তার নাম সেলিম, সে আমাদেরকে টাকা পয়সা দিত,
সে আপনাদের ড্রাইভারকে হায়ার করতো যে তুমি এভাবে পাস করে দেবা, এবং তার গাড়িতে ওই সেলিমের গাড়িতে আসবে হচ্ছে আপনার বন্ধু ফাহিম,
জি, আর আমরা আমাদের গাড়িতে করে নিয়ে যাবো। তো এরকম বলা হইলো, কিন্তু আমি যখন আমাদের গাড়িটা দাঁড় করাবো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায়, তো মাত্র 10-15 মিনিটের জন্য গাড়িটা দাঁড় করানো হয়, এর বেশি সময় লাগে না, হাইওয়ে রোড যেহেতু একটা পুলিশের গাড়ি আছে ঝামেলা হইতে পারে। তো এরকম দেখলাম কি 10 জন লোক ওদের হাতে রান্দাও ছুরি এগুলো আছে আর কি, ঠিক আছে, বড় বড় একটা পিস্তল আছে দুই একজনের হাতে, ধান ক্ষেতের মধ্যে ওরা দৌড়ায় দাঁড়ায় রয়েছে, একজন হাইওয়ে পাশে বসে আছে। পরে আমাদেরকে কল করা হলো, আমার ওস্তাদ দুটা ডিপার দিল, হেড ডিপার দিল, দেওয়ার পরে ওরা সব উঠে দাঁড়াইলো, কার ফ্লাশ জ্বালাইলো, আমরা বুঝতে পারলাম যে এখানে এগুলো আছে। তো গাড়িটা হালকা ব্রেক করলাম, সাথে সাথে আমাকে পিছনে পাঠাই দাও, তুমি যা পিছনে যাও, খুব খোলা গাড়ি ছিল ওটা, তো পিছনে গেলাম যে 20টা বস্তা আমি উপরে উঠাইলাম, আর সেটা নিয়ে একাই, তো তখন তাই না উঠাইলাম, উঠে তেরপাল দিয়ে ওগুলা ঢাকলাম। তো ডাইকে আমি নিয়োগ করতেছি কি যে আজকে 2.5 কেজি গাঁজা খেয়ে দিব, আমি তো খেতে পারি গাঁজা, 2.5 কেজি নিয়ে রেখে দিবো, একটা পাতা হয় 1 কেজি, এক পাতা হয় গাঁজা সাইজ গুলো, চার কোনো হয় এক পাতা, তো ওরকম একটা কার্টন আমি প্রথম বাই করছি, বের করে রাখবে। এমন মনে করলো যে আমি রান্দা গুলো দেখলাম, আমার ফাইন ফ্রেন্ডটা ওইখানে, এই আবেগ বসত আমি আর ওখান থেকে বেশি নিয়ে নেই, মাত্র একটা পাতায় নিছি, একটা পাতা 1 কেজি ছিল। তো গেলাম পরের দিন,
আপনি চিন্তা করছেন যদি ধরা পড়ে যায় তো
ফাইন মাইর খাবে, এই চিন্তা করে আর কি বেশি নিয়ে নেই, নাহলে আমার আরো বড় প্ল্যান ছিল যে এক বস্তা খেয়ে দেবো, যা হয় হবে, আমার ড্রাইভারের হবে, আমার তো হবে না, এরকম ভাবছিলাম। তো গেলাম কলকাতা চকরিয়া, গেলাম যে ওখানে মাল টাল আনলোড করলাম, তো আসার পর দিন আমরা চিন্তা করছি যে চলে যাবো, আর আমি চিন্তা করছি যে গাড়ি এখন পুরান গাড়ি ধরছে, আগে তো গভর্নমেন্ট ছিল যখন ফার্স্ট টাইম উঠছিলাম, পরে একটা খোলা গাড়ি খুব ভাঙা জোড়া, গাড়ির স্পিড কম, গাড়ি পুরান মুছতে কষ্ট হয়, তো আমি চাকরি করবো না, এদিক দিয়ে ড্রাইভার কাছে টাকা পাবো 12-13 হাজার টাকা, আমার টাকা জমা হয়ে গেছে, বেতনের টাকা তো জমা হয়েছে, আমি চিন্তা করবো চাকরি বাকরি করবো না। তো ফাইমকে ওদিক দিয়ে ঢাকা পাঠাই দিল সেলিম স্যার, ফাইম ওকে ফোন দিচ্ছে যে দোস্ত আমার তো ঢাকা পাঠাই দিচ্ছে, আমি আশা করছি ঠিক মতো সেভ হবে। তো যাক আমি ওই গাছা পাঠাতে আগে আমার ড্রাইভারকে দেখাইনি, তো কি করলাম ঢাকা আসলো, আসার পরে রানিং পথে আর কি আদকের বসে ড্রাইভারকে বলে দিলাম যে আমি 1 কেজি গাঁজা রাখছি। তো ড্রাইভার কি করলো, ওই 1 কেজি গাঁজা নিয়ে ওইটা ভাঙ সামনে থেকে ফেন্সি কি বলতে, 2-4টা ফেন্সি রেখেছে আমাকে এভাবে বললো, সামনে ফেন্সি কি বলতো 350 ফেন্সি, একটা বস্তা ভিতরে উঠবে, সেটা হলো সামনে বনার এক কেবিনের ভিতরে উঠবে, তো সেটা ছিল আপনার 14 গ্রাম, এক্সাক্ট একটা হোটেল আছে, সেই হোটেল থেকে উঠবে, হোটেলে ভাত খাবো, এদিক দিয়ে উঠে দিয়ে চলে যাবো, ঠিক আছে। তো হোটেলে খাড়াই করালাম, ভাতটা খেয়ে আসলাম, আমরা এসে দেখি একজন লোক আমাদের গাড়িতে বসে আসছে একটা বস্তা, তো লোকটাকে ওই যে আমি 1 কেজি গাঁজা আনছি, গাঁজা টাজা বানিয়ে খাওয়াই দিলাম, লোকটা ঘুমাইতেছে, আমার ওস্তাদ বসে কি 2টা ফেন্সি বোতল রাখি আমি খাবো, তো এরকম বলছে। তো আমি কি করছি, গাঁজা কাটা কেচি দিয়ে একটু কেটে 50টা ফেন্সি সামনে বনার ভরে ফেলছি, মানে আমার একটু লোভ ছিল, 50টা ফেন্সি সামনে বনার ভরে ফেলছি, তো 350 থেকে 50টা আমি রেখেছি, গুনে গুনে একটা একটা করে গুনে গুনে আমি 50টা রাখছি, আমি জেনে শুনি। পরের দিন আর কি আসা হলো, মালগুলা নামলো প্রায় একবারে মুক্তারপুর ব্রিজ দিয়ে গিয়ে অনেক বহু দূরে, প্রায় জায়গাটার নাম আমি জানি না, তখন রাত 3টা বাজে ওই জায়গায় মালগুলা নামলো, নামলো বুঝতে পারিনি আসলে, আমার ছিল কিছু মালগুলো ফেন্সি গুলো থাকে প্যাকেট করা, 6টা 1 কার্টন হয় এরকম কেস হিসাবে থাকে, তো ওগুলো কিন্তু খোলা মাছ ছিল, একেবারে গরম ছিল ফেন্সি গুলো, তো এই জন্য ওরা বুঝতে পারে না যে এখান থেকে মাল কাটা হয়েছে না কি করা হয়েছে। তো আর কি এরকম চলে গেল, পরের দিন নাকি ড্রাইভার আমাকে 1500 টাকা দিয়ে চলে গেল বাসায়। তো আবার রাত্রে আসলো ড্রাইভার, এসে বলতেছে কিরে ওখান থেকে কটা রাখছি,
আচ্ছা
তো 5টা রাখছি বলতে দেরি, আমি বনার খুলে দেখাই দিলাম 50টা, মানে দেখাই দিলাম ড্রাইভারকে। তো ড্রাইভার এগুলো আরো ভালো করে পঞ্চাশটা দেখাইনি, দেখাইছি ঠিকই ফার্স্টে সব, কিন্তু পরে আবার আমি আট দশটা কাটিং করে রেখে দিলাম।
আচ্ছা আচ্ছা।
আর ড্রাইভারকে ওগুলো দিয়ে দিলাম, ওগুলা বিক্রি করে দিল ড্রাইভার, ভালো টাকায় পেলো বেশ।
আপনাকে দিল কিছু?
আমাকে 1500 টাকায় দিয়েছিল রাতে। তারপরে দিলাম, তো ভাইয়া বললো এগুলা বিক্রি করে দিই, 500-550 যাই পাই এগুলো বিক্রি করে দিই। তো ওখানে 2-3 দিন রাখলাম, আমরা 2-3টা খাইলাম সবাই মিলে, আমিও খাইলাম আমার বড় ভাইকেও দিলাম। আমি গাড়িতে বসে 2-3টা খাই ফেলছিলাম খালি পেটে, আমি সহ্য করে ফেলছিলাম মানে 2-3 দিন। তারপর আর কি তখন বড় বাড়িকে দিলাম, উনি তিনটা বিক্রি করলো, পরে প্রায় 2,000-2,500 টাকা মতো আমাকে দিছে। আটটা ফেন্সি নিয়ে গেছি, 2,000-2,500 টাকা মতো আমাকে দিছে। তো পরে চিন্তা করলাম ওই ড্রাইভার খেলা চাকরি করবো না, ওখান থেকে 1 কেজি গাঁজা নিয়ে আসছি। তো ভাইকে বললাম, ভাইয়া ভাইয়ার নাম বলতে চাচ্ছি না এখন, আমার খুব ক্লোজ। তো ভাইয়াকে বললাম, ভাইয়া এরকম এরকম ড্রাইভারকে 12,000 টাকা পাবো, তুমি চলো আর 1 কেজি গাঁজা আনছি, সব নিয়ে চলে আসবো, ড্রাইভারকে দরকার পড়লে মারবো। আমি বললাম, তো গেলাম ওখানে, তো প্রায় 10-12 জন মিলে গেলাম, যে ড্রাইভার সাথে বেশ ঝোড়াঝুড়ি
যেভাবে টাকা
উঠায় নিয়ে আসলাম, উঠায় টাকা 12,000 টাকা নিয়ে চলে আসলাম। আর গাড়ি ঘোড়ার কাজ টাজ করবো না,
আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। এই বিরতির পরে আমরা এসে শেষ অংশ যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এই রবিবারের আজকের শেষ অংশটা আমরা শুনবো। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা শুনছিলেন, যারা দেখছিলেন, তারা বুঝতে পারছিলেন যে চাহিদা থেকে আসলে একটা মানুষের চিন্তা ভাবনা কতখানি বদলে যায়। যে ছেলেটা সামান্য এটা ওটা খাওয়া দিয়ে শুরু করেছিল, এখন কিন্তু তার চাহিদা বদলে গাঁজা মদে পরিণত হয়ে গেছে। এমনকি মাত্র 12 বছর বয়স হওয়ার আগেই পেনসিডিল নামক এই দুর্ধর্ষ যে ড্রাগ, যেটা জেনারেশনের পর জেনারেশন নষ্ট করে দিচ্ছে বাংলা, সেই জিনিসটার প্রতিও তার আসক্তি না আসলেও একটা আগ্রহ কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেটা তার আনুষঙ্গিক মানুষগুলোর কারণে। আনুষঙ্গিক মানুষগুলো তাকে এমন ভাবে ব্যবহার করেছে যে সে এগুলোর দিকে ধাবিত হয়েছে। এমনিতেই তার ঝোঁক ছিল সেদিকে, এবং সেদিক থেকে দুটো মিলে একাকার হয়ে গেছে। শেষ অংশ শুনবো কিছুক্ষণ পরে, তার আগে ছোট্ট একটা বিরতি। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই, আগামী সপ্তাহ থেকে যাহা বলিব সত্য বলিব থাকছে একই দিনে একই সময়ে কিন্তু ভিন্ন আঙ্গিকে। কথা হবে আপনার সাথে আগামী রবিবার রাত 11টায়। চলে যাচ্ছে বিরতিতে, বিরতির পরে আবারও ফিরছি রয়্যাল টাইগার ব্যাংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব নিয়ে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। আপনি যেই কাজটা করেছেন সেটা হচ্ছে আপনি আপনি যার আন্ডারে কাজ করতেন, যে ড্রাইভারের সাথে আপনি কাজ করতেন তাকে মেরে ধরে আপনার যেটা প্রাপ্য সেটা আপনি নিয়ে চলে আসলেন। আপনার চিন্তা ভাবনাটা কেমন ছিল যে কখনো চুরি করবেন না?
জি এরকমই ছিল। তো ব্যাপারটা ছিল চলে আসলাম, তো এখন সেই সুমন যে তার সাথে তার চুরি করতাম ছোটবেলায়, আবার দেখা হলো সেই সুমনের সাথে। তো সেই সুমন তখন পপুলার কি, যে কোনো রোডে ও কাজ করতো তখন, এটা যে রোডে যে গাড়িগুলো চলতো টাটা EX2, তারপর যে কোনো খোলা গাড়ি মালাবাজি ভাঙি যে গাড়িগুলো চলতো, এই গাড়িগুলোতে উঠে মানে রানিং অবস্থায় উঠে যেত লাভ দিয়ে। রানিং অবস্থা যেমন কয়েকটা প্লেস আছে, যেমন যাত্রাবাড়ি এই গাড়ি স্লো চলে, তারপর কাশপুর ব্রিজ তাতে গাড়ি খুব স্লো চলে, তারপর এরকম স্টাফ কোয়ার্টার, তারপরে দয়াগঞ্জ, এরকম অনেক কয়েকটা প্লেস আছে।
এগুলো হচ্ছে স্পট যেখানে গাড়িগুলো কোনো না কোনো কারণে স্লো হয়, এবং সেই মিনিমাম রানিং গাড়িটা থেকেই চুরি করার যে ব্যাপারটা সেটার এক্সপার্ট ছিল হচ্ছে সুমন।
সুমন,
আচ্ছা।
তো তারপরে আর কি তার সাথে দেখা হলো, তো নিয়ে গেল, চল আমার সাথে চল, কি করিস এখন? কাজ কাম কিছু করি না, এমনি ঘোরাঘুরি করি।
আচ্ছা,
তো চল আমার সাথে চল। সে নিয়ে গেল এক বড় ভাইয়ের কাছে, তার নাম শিশির। তো সে বিবাহিত ছিল, তার ফ্ল্যাট ছিল। তো শিশির ভাইয়া বললো, শিশির ভাই আমাকে আগেও দেখছে এলাকায়, ওই যে আমি তারপর চুরি করছি ওই সময় কিন্তু সে আমার বড় ভাই ছিল, এলাকার বড় ভাই ছিল তখন, পরে বিয়ে করছে আর কি। তো তার কাছে গেলাম, যে সে বললো আচ্ছা ঠিক আছে, ও থাক আমাকে, সুমন বললো না করতে পারবো কাজটা, ঠিক আছে, তো সুমন বলা পড়ে সে আমাকে রাখবো তার কাছে। তো তার বউ ছিল আর তার একটা ছোট বোন ছিল, আর আমি সে ভাই
কাজটা কি
কাজটা হলো এই গাড়ি থেকে চুরি করার কাজটা, এইগুলো শুরু করবো। তো গেলাম, তো আর কি আমার সেমন আগ্রহ ছিল না, কিন্তু যাওয়ার পরে তাদের স্টাইল এর গেট আপ, মানে আমি এখন ওই গেট আপটাই নিয়ে আসছি, হাতে রুমাল, ওই বাম হাতে ঘড়ি, একা চশমা, পায়ে শু, ওই গেট আপটাই ছিল আমার চুরি গেট আপ, এই জন্য আমি এই গেট আপটা নিয়ে আসছি এখানে আসছি। তো এরকম তারা ফুল গেট আপ টেট আপ নিয়ে তারা চুরি করতে বেরোতো,
যাতে হুট করে তাদেরকে দেখলে কেউ বুঝতে না পারে
যে তারা চোর।
মাই গুডনেস। তো আমার শ্রোতা বন্ধুরা, আপনারা কি শুনছেন, আজকে কিন্তু এই যে আমাদের অনেক বড় একটা উপকার করলেন এই ফেরদৌস ভাই, সে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা এমন ভাবেই যেতাম যাতে আমাদেরকে দেখলে কেউ চোর না ভাবে। যাকে আপনি দেখলেই বুঝতে পারবেন চোর, সে তো আপনার থেকে কিছু চুরি করতে পারবে না, সে আপনার কাছে ছদ্মবেশেই আসবে। এই ব্যাপারটা মাথায় রেখে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। বলুন তারপরে।
তারপরে কি হলো, তো আমরা ফার্স্ট টাইম শুরু করলাম যে শিশির ভাই একটা বাইক ছিল, শিশুর সাথে দেখিনি আওয়ার্টন গাড়ি, তো ওই বাইকটা নিয়ে আমাকে সকল রওনা দিলাম।
আপনাদের এই টোটাল গ্রুপটার কাজটা তাহলে কি চলন্ত গাড়ি থেকে
চুরি করা আর কি? এই ব্যাপারটা পেপার পত্রিকায় আসছে, উড়ন্ত গাড়ির দুরন্ত চোর 2013 সালে আসছে ব্যাপারটা। তার জন্য দুজন যে লোক আসছে, হৃদয় আর একজন শরীফ,
তাদেরকে আপনি চেনেন?
তাদেরকে চিন্তা এখন কালচার দেখা হয়, তারা যে লোক কিন্তু কাটছে এই জন্য এই সাংবাদিক এই ভিডিওটা করছে।
তারপর
আমাদের প্ল্যান ছিল যে বাইর হলাম সকালবেলা বাইর থেকে, তো রাসেল ভাই যে তার সাথে পরিচয় করে দিল আমাকে, সে হলো মেইন ডিলার, মানে সব মালামাল এনে আমরা তার কাছে দিব, সেগুলো দোকানে বিক্রি বিক্রি করে দায়িত্ব বলে দিবে, দোকান দেখিয়ে দিবে, তুমি ওই দোকানে যাও তোমার টাকা দিয়ে দিবে,
মানে সেভাবে ঠিক করা দোকান আছে যারা দোকান খুলতে আগ্রহী।
হ্যাঁ, দোকানগুলো আছে চিটাং রোডে আছে 5টা দোকান, চিটাপ কোয়ার্টার আছে 4টা দোকান, তারপরে যাত্রাবাড়ি আছে 2টা দোকান, দয়াগঞ্জে আছে 1টা দোকান, তারপরে এভাবে আরো অনেক জায়গায় দোকান আছে, যেটা আমি তাদের কাছে 1 মাস ছিলাম, বেশি ছিলাম না।
আচ্ছা,
আমি তো ওই ডিটেইল জানি না,
এর মধ্যে এতটুকুই আসছে।
জি, তো তারপরে গেলাম, তো পরিচয় করে দিল, তো বিকালবেলা গেলাম, ফার্স্টে চুরি করা শুরু করলাম যে কাশপুর থেকে করবো, কাশপুর পুলিশ পোস্ট থেকে করবো, কাশপুর ব্রিজ পার হওয়ার আগে চিটাং রোড দুজন খারে গেছে, আমি আর শরীফ আর শিশির, আমরা তিনজন চিটাং রোড টার্নিং এ খারে গেছি।
আচ্ছা, তারপরে চিটাং রোডের যে মোড় যেখানে গাড়ি ঘুরবে, হ্যাঁ, সেখানে আপনারা দাঁড়িয়ে আছেন।
জি,
দলের বাকিরা
কাশপুর আছে 8 জন, আর স্টাফ কোয়ার্টার আছে 2-3 জন,
3 জন স্টাফ কোয়ার্টারে, 3 জন কাশপুরে, আর 3 জন হচ্ছে স্পটে, মানে চিটাং রোডের টার্নিং পয়েন্টে মোড়ে।
হ্যাঁ,
তারপরে
তো হঠাৎ করে একটা গাড়ি দেখতে পেলো, শিশির ভাই বললো কি এই গাড়িটাতে ভালো মাল চাল পাওয়া যাবে, এই হৃদয়কে ফোন করে, হৃদয় আছে কাশপুর, হৃদয়কে ফোন করে বলে দিল হৃদয় একটা গাড়ি যেতেছে, গাড়িটার মডেল হলো টাটা EX2 এত এত নাম্বার, তো বলে দিল, সে ওখানে ওয়েট করতে শুরু করলো, আমরা মোটর সাইকেল দিয়ে ওই গাড়িটা আগেই চলে গেলাম ওখানে। তো যে আমরা উঠলাম, ফার্স্টে উঠলাম যে ওখানে দাঁড়াইলাম, তো হঠাৎ করে গাড়িটা ডান দিকে রূপসী রোডের দিকে ঢুকবে, কাশপুর ডাল থেকে নেমে, বিদেশ থেকে নেমে, তো ওদিকে ডুববে, গেলাম ওদিকে, তো আমরা হঠাৎ করে গাড়িতে উঠলাম লাভ দিয়ে, আমি শিশির ভাই ফার্স্ট আমার জীবনে, গাড়িটা রানিং ছিল 35 প্রতি ঘন্টায়, এত স্পিড ছিল, আমি দৌড় দিলাম, আমি দৌড় দিতে সময় ড্রাইভার আমাকে দেখে ফেলছে, এখানে আমি তো বুঝি না অতটা,
তখন তো নতুন
একেবারে নতুন, তো ড্রাইভার দেখে ফেলছে, দেখে গাড়িটা ব্রেক করছে, তো ব্রেক করছে দেখে গিয়ে সাধারণত শিশির ভাই চলে গেল দোকানে, হঠাৎ করে ওদেরকে বলাই আছে যে গাড়ি ব্রেক করার সময় সময় তোমরা নেমে যাও, দৌড় দিবা যেদি পারো, এরকম বলাই আছে। তো সে চলে গেল দোকানে, আমি মোবাইল নিয়ে দাঁড়াই পড়লাম, তো ড্রাইভার পিছনের দিকে তাকাইলো, দেখলো কেউ কেউ ওঠে নেই, আবার গাড়ি স্টার্ট দিলো, আবার আমরা গাড়িতে উঠে গেলাম দুজন। তো দিনকে প্রায় 15টা সারি আমি আর আমার ভাইয়া, একই শিশির ভাইয়া দুজনে মিলে নামালাম
ওই গাড়ি,
মানে আমাদের কাছে যেটা থাকে সেটা হলো ইন্টিগেটর ছিলেন, যেটা ইন্টিগেটর হয় ওই কাটারের নাইফ গুলা হাতরের দোকানে পাওয়া যায় কিনতে 10 টাকা মাত্র।
হ্যাঁ হ্যাঁ, ইন্টিগেটর যেটা আসলে কাগজ কাটার কাজ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই নাইফ গুলো আমরা ইউজ করতাম, ওই নাইফ গুলো নিয়ে তো তেল পাল্টা কাটলাম, রশিটা কাটলাম, আমাকে বললো রশিটা তুমি ধরো।
তো আপনারা কি বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা, হঠাৎ করে যদি চলতি পথে কারো পকেট থেকে একটা অ্যান্টি কাটার পড়ে যায়, তাহলে বুঝতে হবে সে কোন উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। তারপরে
জি, তারপরে ওরকম কাটলাম, প্রায় 15টা শাড়ি নামালাম ওই তেল পাল কেটে,
ওই গাড়ি থেকে চলন্ত গাড়ি থেকে,
তো মোড়টা ছিল এরকম, ওই মোড়ের নাম
ছিল। আপনারা কি গাড়িতে উঠে গাড়ির ভিতরে ঢুকে যেতেন?
না, গাড়িতে গাড়ির উপরে চুপচাপ বসে থাকতাম।
আচ্ছা,
চুপচাপ বসে থাকতাম, যেহেতু অন্যরা দেখে মনে করে যে এটা হয়তো গাড়ির মালামালের সাথে শরীফ আর হৃদয় আগে ওখানে মোটর সাইকেল নিয়ে চলে গেছে, আর আমি আছি সেই ভাইয়া গাড়িতে। ঠিক আছে, তো 15টা শাড়ি নামালাম, জামদামি শাড়ি, শাড়ি গুলা প্রায় 33,500 কয় টাকা জন বিক্রি করেছে 15টা শাড়ি।
15টা শাড়ি আপনারা নিয়ে নামলেন, ওই যে যখন হলো আবারও ড্যামরা মোড়ে গিয়ে, তখন আপনারা শাড়িগুলো নিয়ে নেমে গেলাম। আর শাড়িগুলো আপনারা কেটে হাতে নিলেন কোন সময়?
যে ওই রানিং অবস্থায় কেটে আমরা উপরে রাখছি, যেখান থেকে 30 মিটার দূরত্ব দেখা যাচ্ছে একটা বিট আছে ওখানে, যে আমরা বুঝতেই পারতেছি যে ওখানে একটা বিট আছে 30 মিটার দূরত্ব, ওখানে বেরেকে পাড়া দিতে হবে।
ব্রিলিয়ান্ট প্ল্যানিং। তারপরে
তো হাতে বের করে রাখলাম, আমি নিলাম 5টা, বাদ বাকি যে করা 10-11টা ছিল ওটি উনি হাতে নিল, নিয়ে বেশ সুন্দরভাবে বাম্পা, আমাকে বলা হলো যে বাম্পা দেওয়া, কারণ রানিং এ রান পারলে পড়ে যাবে, তো বাম্পা দিয়ে সুন্দরভাবে।
এই ধরনের চলন্ত গাড়ির উপর আপনি কাজ কয়বার করেছেন?
জি, প্রায় 20 থেকে 22 বার।
এবং একবার আপনি ধরা পড়েননি?
না, একবার আমি ধরা পড়িনি, কিন্তু ওরা পড়ছে।
ভাই আপনারা যারা যদি কোনো ড্রাইভার শুনতে থাকেন তাহলে কিন্তু বুঝতে হবে আপনাদেরকে, প্ল্যানিং গুলো জানতে হবে, কারণ আলটিমেটলি আপনি যে কাজটা করেছেন সবকিছু কিন্তু যাবে ওই বেচারা ড্রাইভারের উপর।
এখন বর্তমানে সব ড্রাইভার জানে আমরা এই কাজটা করি, মানে এখন ড্রাইভাররা খুব সচেতন, আমি দেখছি, নিজেও দেখছি, খুব খেয়াল করে উপরে একজন লোক বসিয়ে দেয়, ড্রাইভারের নিজস্ব লোক বসিয়ে দেয়। এখন তো ব্যাপারটা শুধু এরকমই, তো নিলাম আমরা থাকতে যেটা। তো পরের দিনই মানে আমার ভাগ্যক্রমে সকালবেলা আসলাম, কোনো সময় আসি না সকালবেলা, সকালবেলা আসলাম। তো এসে ঘোরাঘুরি করে আসলাম
স্টাফ কোয়ার্টার,
স্টাফ কোয়ার্টার তো এসে ঘোরাফিরি করে চলে গেলাম, কিছু পাইলাম না ওদিনকে সকালবেলা। তো এবার দেখলাম আজকে রাত্রে যাত্রা বাড়ি যাবো, চিন্তা করলাম আমি আসিস ভাইয়া। তো গেলাম যাত্রা বাড়ি, যে বাইক নিয়ে গেছিলাম যাত্রা বাড়ি, যে বাইকটা রাখলাম, এদিকে চা পা খাইলাম, সিগারেট বেরিয়ে খেলাম। তো হঠাৎ করে একটা গাড়ি দেখতে পেলাম, গাড়ি ছিল হাসপাতালের সোহাইনের গাড়ি।
আচ্ছা,
তো ওই গাড়িটাতে উঠলাম, গাড়িটা চলতে চলতে পুরো ঢাকা সিটির ভিতরে ঢুকে গেল, ঢাকা গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে আসলো গাড়িটা। তো ওইখানে আসলাম, আমি বললাম কি ভাইয়া তো গাড়িটা মিস করে ফেলছো, ওইখানে আইসে গাড়ি ড্রাইভার দেখিয়ে দিচ্ছে আমাদেরকে, মানে আমরা নিতে পারিনি এখন কাজ করতে পারিনি, ঢাকা সিটি খুব আলো থাকে, লাইটিং থাকে, এর জন্য পাইনি। তো নেমে গেলাম ওখানে, ভাইয়া আমি একটা বোতলা গাঁজা নেবো, মানে আমি গাঁজা খাইতাম খুব, তো গাঁজা নেবো। আরেকটা কথা বলছি, ওই শিশিরদের থাকে মিলাকালীন ওই রায় কিছু বিক্রি করতাম, প্রচন্ড পরিমাণে বাবা খাইতাম, মানে এর সাক্ষী আমার চোখ দুটা, এত পরিমাণে ঘুম জায়গা হয়েছে আর চোখ গুলো ড্যাপে গেছে, প্রচন্ড পরিমাণে বাবা খাইতাম তখন, খালি বিক্রি করতাম আর দিনের চোখ গুলো বাবা খাইতাম, কাজই ছিল এটা, বাবা মত আর ভেল ছিল এইগুলো খেতাম ওই টাকা গুলা দিয়ে, প্রচন্ড পরিমাণে এত খাইছি যে আমার চোখ দুটাই সাক্ষী। তো ওই নামলাম এই বঙ্গবন্ধু স্টেশনের সামনে, নামা ওখানে গাঁজা পাওয়া যায় আমি জানি। তো ওখানে নেমে গাঁজা কিনতে গেলাম, তো গাঁজা কিনতে নিয়ে আসছি, হঠাৎ করে মানে শিশির ভাইয়াকে ফোন দিতে, শিশির ভাই ফোন করতেছে না, পাইতাস নিয়ে শিশির ভাইয়ের লাইনে, উনি ব্যস্ত বা যেই হোক পাইতাস নিয়ে লাইন। তো হঠাৎ করে একটা পিছনে পুলিশ আমার পিছনে গাড়ি থামালে তুলতো, তো ওরা বললো তুই ওইখান থেকে গাঁজা কিনছিস, ওই দোকান থেকে তুই হলিউড থেকে কিনছিস, কিনে এখানে আসছিস, তোর কাছে গাঁজা আছে, আমি কই চেক করতে পারিনি মানে। তো পুলিশ যথারীতি চেক করলো, পাইলো না। তারপরে আধা ঘন্টা আমার কোথাও বসে রাখলো, শিশির ভাইয়ের ফোন করতে আগে বললাম ভাই আমাকে পুলিশে ধর, তো পাইলো না সে আর, তো পুলিশ পাইলো না, ওই টিম আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি কি মনে করে আবার এক নম্বর গেড়ে ভিতরে ঢুকলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে, আবার কি মনে করে ওদিকে ঢুকলাম, আবার আর একটা টিমের গাড়ি, ওই টিমের গাড়িটা আসা করে ওই টিমটা আমাকে এইভাবে দোষে, আমার হাতের এই জায়গায় ছিল বগলে ছিল এই কাঁচাটা, একটা পোটলাই ছিল, ওই পুলিশটা আমাকে এরকম ভাবে চাপা দিয়ে দোষে, যে জায়গায় দোষে ওই জায়গায় পেয়ে গেছে কাঁচাটা। তো ভাগ্যক্রমে ওদিনকে কি পুলিশে ধরা পড়েছি, তো পুলিশে শিশির ভাইকে ফোন করে যে আপনার ভাইয়ের কাছে গাঁজা ভাই খেয়েছি, আপনি আসেন, তো শিশির ভাই আগে বাড়িতে চলে গেছে, আর তখন বাড়িতে চলে, উনি ফার্স্টে পুলিশের দোষে শুনে বাড়িতে চলে গেছে,
এরপরে আপনাকে পুলিশে ধরে নিয়ে,
পুলিশে আমাকে ধরে নিয়ে চলে গেল। তো পুলিশকে আমি বললাম আমার কাছে 500 টাকা আছে, এসে আমরা রেখে আমার কোনো ছেড়ে দিতো ছাড়লো না, কিন্তু তোমার আসলে দরকার ছিল। তারপরে কি হলো, ম্যাজিস্ট্রেট আমাকে 20 দিনের সাজা দিয়ে দিল, আসলে 20 দিনের সাজা ম্যাজিস্ট্রেট আমাকে দেয়নি, এখানে আর একটু ভুল হয়েছে, যেমন যে পুলিশ কর্তৃপক্ষ হয় তারা হয়তো এরকম কিছু ভেজাল করছে, ম্যাজিস্ট্রেট আমাকে নিজের মুখে বলছে ফেরদৌস 7 দিন আমার সাথে আরেকটা যে ছিল তার 10 দিন, আরেকজন যে মুরব্বী ছিল তার হলো 20 দিন, এরকম দিয়ে দিচ্ছে। তো এখানে আমি পেয়েছি 20 দিন, আর যাদের কম দেয়, যাদেরকে বেশি দেওয়া হয়েছে তারা পেয়েছে কম, এরকম উলটপালট হয়েছে, বা হয়তো ম্যাজিস্ট্রেট আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বা বলছে যে তুমি 7 দিন।
এখন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কথাগুলো আমি বুঝতে পেরেছি, শুধু এতটুকু জানতে চাই আমরা ডক্টর তাজুল ইসলামের কাছে তার মতামত জানার আগে, যে এই যে জেলে গেলেন সেন্ট্রাল জেলে মাত্র 14.5 বছর বয়সে, আচ্ছা একদম মন থেকে ভেতর থেকে সত্যি কথাটা বলুন, আপনার কি শেষ অপরাধ সেখানেই ছিল?
জি,
তারপরে আপনি আর কোনো অপরাধ করেননি?
না, তারপরে ছোটবেলা চুরি করছি, কিন্তু সেগুলো সংশোধন হয়েছে এবিসি রেডিওর অনুষ্ঠানের সঙ্গে, এরপর থেকে আমি আর চুরি করি না।
কিন্তু যদি সম্পূর্ণ সংশোধন হয়ে থাকে, আপনি কি তাহলে চুরিটাকে ছোটখাটো বলতেন? চুরি কি আসলে ছোটখাটো কোনোটাই হয়?
মানে কি ঘরের টাকাই মানে চুরি করতাম, মানে বাবার কাছে ভাইয়ের কাছে,
তো চুরি
চুরি
না বলে নেই, এটাই তো চুরি।
তো এগুলো করতাম, তো তারপরে এগুলো আস্তে আস্তে কি এখন কেমন শুনে আপনাদের হ্যালো এগুলো শুনতাম, তো আস্তে আস্তে এগুলো ব্যাপারগুলো কেটে গেছে।
আমরা জানি অনেক সময় অনেকের মধ্যে এই জিনিসটা থাকে, আমরা অনেক বড় বড় মানুষের কথা শুনেছি যে একটা মার্কেটে ঢুকে নিজের অজান্তেই একটা জিনিস তার ব্যাগে ভরে নিয়ে এসেছে, এটাও এক ধরনের মানসিক রোগ, যে রোগ থেকে সারার উপায় আছে। কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলবো, আপনার যে চাহিদাগুলো ছোটবেলা থেকে যে চাহিদা আপনার মধ্যে তৈরি হয়েছে, সেই চাহিদাটাই কিন্তু আপনাকে এই ধরনের একটা পথে ধাবিত করেছে। তো বর্তমানে এখন ফেরদৌস কি করছে? ফেরদৌস আমাদের সামনে এসে সব স্বীকার করলো, জানালো, বোঝালো, আমাদেরকে অনেক কিছু শেখালো, তারপরে এখন ফেরদৌসের ব্যাপারটা কোথায় আছে?
জি, এখন আমি আছি একটা ইটের বাতায়। বলতে গেলে আমি মনে করি, আমি যত পরিশ্রমের কাজই করি, আমি মনে করি যে যত পাপ গুলা করছিলাম আমি, তার জন্য এখন আমাকে ইটের বাতায় কাজ করতে হয়। মানে আমি মনে নিচ্ছি যে এই পরিশ্রম গুলো আমার পাপের ফল, এই জন্য আমি ইটের বাতায়। আগুন মিস্ত্রি, এক কথায় ফায়ারম্যান তাকে বলে, চুলার ভিতরে কয়লা ঢালিয়ে, একটা ছোট্ট একটা ভিডিও আছে দেখতে পারেন, তো কয়লা ঢালিয়ে আমি চুলার ভিতরে।
কোন রকম কোন অপরাধের সাথে আপনি যুক্ত
না? এখন আর কোন অপরাধের সাথে আমি যুক্ত না। এখন কি এমন কি এখন আমি কেউ একটা টাকা যদি ভুল আমাকে বেশি দিয়ে দেয় তাকে আমি দিয়ে দিই। এই কয়েকদিন আগে এই 1000 টাকা পাইছিলাম, পেয়ে আমি আরো 500 টাকা ভরে মসজিদ দিয়ে দিই।
তো আমরা কি আশা করতে পারি ফেরদৌস যে আপনি আর কখনো একটা টাকাও কারো কাছ থেকে হকের বাইরে নেবেন না?
অবশ্যই ইনশাল্লাহ আশা করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন।
অবশ্যই আমরা সবাই আপনার জন্য দোয়া করব। এবং আমরা যেহেতু আপনি আমাদের সবার মাঝখানে আজকে বলতে এসেছেন, এখান থেকে আমরা বুঝে গেছি যে আপনার ইচ্ছা আছে এই ভালো পথে এগিয়ে যাওয়ার। তবে ভাই একটা কথা আরো আপনাকে বলে রাখতে চাই, ভালো পথে এগিয়ে যাওয়া খুব কষ্ট। সেই কষ্টটা যদি করতে একবার রাজি হয়ে যান না, তখন তার দৃষ্টিটা পড়ে, তখন তার দৃষ্টিটা পড়ে, তার দৃষ্টি পড়লে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সেটা আপনিও জানেন আমিও জানি।
গত 2 বছর ধরে আমি ভালো কাজের সাথে, যেমন রাজমিস্ত্রি, তারপর আমার বড় ভাইয়ের সাথে ইলেকট্রনিক কাজ করা,
তারপর বোন ভাই তাদের সাথে এখন যোগাযোগ আছে?
জি, সবার সাথে যোগাযোগ আছে।
তারপর যে ভাই আপনাকে বেত্রাঘাত করেছিল, আপনাকে শাস্তি দিয়েছিল, তার সাথে যোগাযোগ হয়?
জি হয়, মাঝে মাঝে তাদের বাড়িতে যাই।
আপনি কি তার কাছে ক্ষমা চেয়েছিলেন?
জি, অনেক ক্ষমা চেয়েছিলাম।
আপনাকে এতটুকু রিকোয়েস্ট, আপনার পারিবারিক ভাবে আপনি যাদেরকে কষ্ট দিয়েছেন, দেখেন সবকিছুর সুযোগ কিন্তু পাওয়া যায় না। আপনি এখন হাজার চাইলেও আপনার মায়ের কাছ থেকে চুরি করা টাকাগুলোর জন্য আপনার মায়ের কাছে ক্ষমা চাইতে পারবেন?
জি
না, পারবেন না। সে কিন্তু বুকে একটা কষ্ট নিয়ে চলে গেছে যে আমার ছেলে আমার কাছ থেকে টাকা নিত।
জি,
সেই কষ্টটাকে দূর করতে পারবেন ফেরদৌস ভাই?
জি না,
সেই কষ্টটার থেকে কি কোটি কোটি টাকাও অনেক কম না?
জি।
তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা শুনছিলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। শুরু করেছিলাম একজন অপরাধীকে দিয়ে, কিন্তু তার চোখ আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এই চোখ দুটো হয়তো আর অপরাধ করবে না। আপনারাও এই প্রার্থনাই করবেন, এই আশাই করবেন। আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই, আগামী সপ্তাহ থেকে যাহা বলিব সত্য বলিব থাকছে একই দিনে একই সময়ে কিন্তু ভিন্ন আঙ্গিকে। কথা হবে আপনার সাথে আগামী রবিবার রাত 11টায়। Stay tuned with 89.2. This is Royal Tiger Drinks presents Jaha Bolibo, Shottu Bolibo. And I am Rehan Rasool, signing out.
Royal Tiger Drinks presents Jaha Bolibo, Shottu Bolibo. Recharge yourself.
Exclusively on FusionBD.com.